exclusively on FusionBD.com.
শুনে গেছি কুয়াশা, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি স্বামী, আর সঙ্গে আছে দুটো গল্প প্রতিবারের মতো। আজকের প্রথম গল্পটির নাম বেশ বড়, বলছি নামটি, ইম্ফলের ফৌজি গাড়ি এবং অনুপমরা, লেখক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী, আর পড়ে শোনাবে সেতু। আমি গল্পটির নাম আরো একবার বলছি, ইম্ফলের ফৌজি গাড়ি এবং অনুপমরা। আসুন তাহলে সেতুর কণ্ঠে শুনি প্রথম গল্পটির প্রথম অংশ, তারপর একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর সরাসরি চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরছি। তাই সঙ্গেই থাকবেন, শুনছেন এবিসি রেডিও 89.2 FM, চলছে কুয়াশা।
ইম্ফল লিরিক মেমোরিয়াল হাসপাতালের গেস্ট রুম। সেদিন হার কাঁপানো শীত, সেই সকাল থেকেই জুবুথুবু হয়ে বসে আছি আমরা চারজন। আমি, ব্রজবিধু, অভয় ও মিহির, সবাই ডাক্তার। ব্রজবিধু আর অভয় মণিপুরের ছেলে, আমি কলকাতার, আর মিহির শিলচরের। একসঙ্গেই সবার পড়াশোনা, কনফারেন্সে এসে বছর কুড়ি পর দেখা, কেউ কাউকে চিনতেও পারিনি। এখানকার মেডিকেল কলেজের সার্জন প্রফেসর শিবনাথও আমাদের ব্যাচেরই ছিলেন, কলকাতায় শ্বশুরবাড়ি, ওর সঙ্গে প্রায় দেখা হয়। শিবনাথই চিনিয়ে দিল, আর জানতে পেরে ব্রজবিধু টানতে টানতে নিয়ে এসেছে ওর ওই লিরিক হাসপাতালে। ব্রজবিধু এদিককার নাম করা ডাক্তার, গরিবণ্ডবোর্ডের চিকিৎসায় নিবেদিত প্রাণ, যে যা দেয় তাই নেই, আয়ের চেয়ে ব্যয় বেশি, তবু ভ্রুক্ষেপ নেই, উত্তরাধিকার সূত্রে পাওয়া অগাধ সম্পত্তির মালিক, এদিককার রাজা বললেও চলে, পুষিয়ে যায়। মিহির এখন কানাডায় থাকে, ও হলো এক্স ফৌজি, একসময় ছিল কর্নেল মিহির দাস, এখন সেই আর্মি মার্কা মোচড়ানো গোফটায় শুধু আছে, কোথায় সেই ইস্পাত কঠিন চেহারা, এখন রীতিমতো মোটা, তবে মনের জোর সাংঘাতিক। অভয় কাবুই থাকে দিল্লিতে, মোহনবাগানে খেলতো একসময়, আমরা বলতাম অভয় মোহনবাগান, সে এখন দিল্লির বড় ডাক্তার। রোগা ফড়িং মার্কা চেহারা ছিল ব্রজবিধু, এখন টকটকে পর্সা, আর কালো মোটা ফ্রেমের চশমায় ভারী কে চেহারা, ফিল্মস্টার ড্যানের ডুপ্লিকেট, ভীষণ গম্ভীর, কথা বলতে ভয় হয়, এত বড় নার্সিং হোম চালায়, এরকম চেহারাই মানায়। আর আমি সুমিত্র, চিরকাল হার জিজিয়ে রয়ে গেলাম, সেই ছোটবেলা থেকেই রোগে ভুগি, বেতসুমি বলেই সবাই ডাক্তার। আমরা কবে ডাক্তারি পাশ করেছি ভুলে গেছি, অনেকদিন পর দেখা হলে যা হয়, হইচই, আড্ডা আর পুরনো সব কথা, গেস্ট রুম জমজমাট। ফৌজি মিহির বলে উঠল, এখানেই উড়েছিল স্বাধীন ভারতের পতাকা, নেতাজির আজাদ হিন্দ ফৌজ পা রেখেছিল ময়নাঙে, মাত্র 30 কিলোমিটার দূরে, পাশেই লোকটাক লেক, ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের লেক, প্রায় স্কোয়ার কিলোমিটার, সামনের ঝকঝকে রাস্তা ধরে ছোট্ট শহর নাম্বল পেরিয়ে বিশেরপুর ছুঁয়ে কিছুদূর গেলেই ময়রাম, ওখানে আইএনএ মেমোরিয়াল। একটু থামলো মিহির, চোখ দুটো ঝুলে উঠল, এত দূর এসে ময়রাম যাব না তা হয় নাকি, এখন মাত্র 3টে বাজে, ঘন্টা দুয়েকের ভিতরে ফিরে আসবো, আমার কতদিনের স্বপ্ন ময়রাঙের আইএনএ মেমোরিয়াল দেখা। আমরা চুপ করেছিলাম, গেস্ট রুমে বসে শীতে প্রায় জমে যাচ্ছে, রুম হিটার জ্বলছে, তবু কি ঠান্ডা, বাইরে হাওয়া বইছে, সেই সঙ্গে বৃষ্টি, থামবার লক্ষণই নেই, পথঘাট সব শুনশান, আমি চিরকালই শীত কাতুরে, এখানে তো কথা বলতে গেলেই দাঁতের ঠকঠকানি, বাতের কামড়টাও বেশি বেড়েছে, মিনমিন করে উঠলাম, ভাই মিহির খেপামি ছাড়, বাইরে বেরোলে আর দেখতে হচ্ছে না, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া অ্যান্ড হোয়াট নট। ধমক দিয়ে উঠল মিহির, কিছুদিন আর্মিতে থাকলে এসব কথা বলিস না, জানি ওয়েদার খারাপ পাহাড় অঞ্চলে, আই মিন এন্টায়ার রিজিয়ন, এখানে বাতাসে সবসময় বারুদের গন্ধ, উগ্রপন্থীদের জোড়া গুপ্তা আক্রমণ, সো হোয়াট, উই মাস্ট গো, 3 দিন ধরে ওয়েট করছি, ওয়েদার এরকমই, কালই আমাদের ফেরার কথা, আমি দিল্লি হয়ে কানাডা, অভয় কাবুই বিধু এদিককারই ছেলে, ওরা অনেকবার ও জায়গায় গেছে, আমাদের জীবন হয়তো আশাই হবে না, আর এত দূর এসেও যাব না। বিদ্যুৎ লাইন থেকে কাঁপে চাঁদা উঠিল। মিহির গলায় মাফলার জড়াতে জড়াতে গুনগুনে উঠছিল, তাও দিচ্ছিল পা ঠুকে ঠুকে সেই গান, কদম কদম বাড়ায় যা খুশিকা গীত গাহে যা। নার্সিংহোমের বড় বড় গাছগুলোর মাথায় গো গো করে উঠছিল বাতাস, আকাশ ছিঁড়ে আলোর ঝলক, বাজের শব্দে মেঘের ডাকে, বৃষ্টির সঙ্গে কেমন এক অদ্ভুত পরিবেশ। বাইরে দ্রুত আধার নামছে। সিগারেটটা অ্যাস্ট্রোতে গুজে চায়ের কাপ হাতে মিহির ধমকে উঠল,
কিরে সবাই চুপ করে কেন? এই সুমিত্র, আর মোহনবাগানের ময়দান কাঁপানো অভয়, গরিব বন্ধু ড্যানি ব্রজবিধু, ওয়েদার দেখে সবাই ফিউজ মনে হচ্ছে তোমাদের, চোরাগুপ্ত আক্রমণের ভয়, সব কাওয়ার্ডের দল, নার্সিংহোমের জীবটা তো রয়েছে। এই বেতসুমি, তুই কোনোদিন ওদিকে যাসনি, আমিও না, বিধু অভয় ওরা না গেল, তুই চল।
ব্রজবিধু বলল, না না না, ভেরি ব্যাড ওয়েদার, গাড়ি উল্টাতে কতক্ষণ,
বঞ্চ কাল আর্লি মর্নিংয়ে চল, টিভির ফোরকাস্ট বলছে যে আজ শেষ রাত থেকেই বৃষ্টি নামবে, ওয়েদার উইল ইম্প্রুভ।
ভেঙছি উঠল মিহির,
ওয়েদার উইল ইম্প্রুভ, ঘোড়ার ডিম তা নয় হলো, কিন্তু অনুপম দার কাছে মুখ দেখাবি কি করে বল? অনুপম দা সেই লোকের ধারে আমাদের জন্য ঠিক চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত ওয়েট করবে, এখন বেরিয়ে গেলে চারটের ভিতরে পৌঁছতে পারবো। সকালে টেলিফোন করেছিল অনুপম দা, সে কথা এখন কারো মনে নেই, তাই না?
মিহিরের কথায় অনুপম দার কথা মনে পড়ে গেল, মেজর জেনারেল অনুপম বন্দ্যোপাধ্যায়, কলেজ জীবনে আমাদের সিনিয়র, পাস করেই আনবে, এখন সর্বোচ্চ পদে, পুরো ইস্টার্ন কমান্ডের আর্মি মেডিকেল কোরের ভারপ্রাপ্ত অফিসার। হ্যাঁ, ভোরেই ফোন করেছিল অনুপম দা, আমি ধরেছিলাম, আমরা চারজন এই লিরিক নার্সিংহোমের গেস্ট হাউসে রয়েছি, কি করে জানলো? অবাকই হয়ে গিয়েছিলাম বলতে গেলে। বছর দুয়েক আগে দেখা হয়েছিল কলেজ রিউনিয়নে, অনেক বছর পর সেই মাত্র একবার। আমাকে দেখে অনুপম দার কি হাসি, মদ বোধহয় কত, তোর চুল সাদা, মাই গুডনেস,
রোজ সকালে ঘন্টাখানিক দৌড়বি, তারপর একবারই ছোড়া গুড় আর আদা, মাসখানিক পরে তোর বাপ্তার সব হাওয়ায় যাবে, বুঝতে পেরেছিস? চুল তো আর ভাই কালো আবার নয়, তবে দেখবি জেলার ঝিরিক কাকে বলে, নিজেই বেতন রুগী আর তুই করবি অন্যের চিকিৎসা।
অনুপম দাকে দেখে খুব হিংস্র হতো আমার, ঝকঝকে অলিভ গ্রিন ফৌজি ড্রেসে দারুণ দেখাতো, সবসময় কেমন যেন বিড়বিড় ভাব। আমার তো আমিতেই যাবার কথা, শেষ মুহূর্তে সব ভাঙচাল, পরপর দুবার বেস্ট ক্যাডেট পুরস্কার, বি সার্টিফিকেটে পাশ করা ছেলে আমি, এই ঠান্ডায় সেসব কথা ভেবে মনটা হু হু করে উঠছিল। ডাক্তার মিহির দাস বলছিল, এই ঠান্ডায় ময়রাঙের কাছে লেকের ধারে ওয়েট করছে অনুপম দা। কথা শেষ হওয়ার আগে টেলিফোন বাজলো, লাস্ট দিয়ে উঠল মিহির,
নিশ্চয় অনুপম দা,
মেজর জেনারেল এপি,
হ্যালো, ইয়েস হ্যালো, ইয়েস হ্যালো, ইয়েস, কি বললেন? নো ডেঞ্জার দাদা, আমি এক্স ফৌজি, আমি তো ছিলাম, ভয়টা আমার নেই, বেত সুমিত্র ঝামেলা পাকাচ্ছে, অভয় বিধু এখানকারই ছেলে, ওয়েদার দেখে নার্ভাস আর কি, জানা না টানা এক বছর লাদাখে পোস্টিং ছিল আমার। হ্যালো হ্যালো, ধ্যাত ফোনটা কেটেই গেল, কত কষ্ট করে আর্মি ইন্টেলিজেন্স লাইনে ফোন করলো অনুপম দা, প্লিজ ওয়েটিং দেয়ার, আর আমরা সবাই ঝিমুচ্ছি বসে বসে, ভাবতেও লজ্জা হয় আমার।
ফোনে অনুপম দার কথায় কেমন যেন একটা উদ্দীপনা ফিরে এলো, হট ওয়াটার ব্যাগ হাঁটু থেকে সরিয়ে নিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালাম, সাদা চুল আর দাড়িতে হাত বুলিয়ে বললাম, এই বিধু, তোর গরম ওভারকোট আর লেদার জ্যাকেটটা দে, মাফলার টুপি তো রয়েছে, আই মাস্ট গো। এমন সময় বাজ পড়ল, বৃষ্টি নামলো ঝমঝমিয়ে, আকাশ কালো, নিস্তব্ধ চরাচর, নার্সিংহোমের কুকুর দুটো রক্ত হিম করা গলায় হঠাৎ দেখতে উঠল, হিংস্র ডোভারম্যান, এখানকার অতন্ত্র প্রহরী। বিধু পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালো, আমরাও তাকালাম, হ্যাঁ, বড় জলের মধ্যে নিঃশব্দ এসে দাঁড়িয়েছে একটা জিপ, হাততালি দিয়ে উঠল মিহির,
আর্মি ভেহিকেল, ইয়েস আর্মি ভেহিকেল, অনুপম দা নিশ্চয় পাঠিয়েছে, তোমার যা ইচ্ছে কর, আমি চললাম।
বলতে বলতে জিন্স প্যান্ট আর শার্টের উপরে শীতের জ্যাকেট গায়ে দিয়ে পায়ে জুতো লাগিয়ে রেডি মিহির। এই নিয়ে দুবার ফোন করলেন জেনারেল সাহেব, সেই সকালে আর এখন। প্রথম দিকে যখন লাদাখে ফরওয়ার্ড এরিয়ায় পোস্টিং, তখন অনুপম দা ওখানকার ওসি। হঠাৎ ট্রান্সফার অর্ডার এদিকে নেফায়। নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে পোস্টিং পেয়ে অনুপম দা দারুণ খুশি।
যাক, নেতাজি জায়গা দেখা যাবে। ইটস আ ব্রেভ চান্স, ইটস আ রেয়ার চান্স
বলেছিল।
আরে মোরা করিস না মিহির, তোকে সুযোগ পেলে ওদিকে নিয়ে যাবো।
দীর্ঘশ্বাস ফেলে মিহির।
আর সুযোগ, উপরওয়ালার সঙ্গে খিটিমিটি বাঁধতে প্রিম্যাচিউর রিটায়ারমেন্ট নিয়ে চলে গেলাম বিলেতে। কিন্তু দেখ, ঠিকই কথাটা মনে রেখেছে অনুপমদা, এত বছর পরেও ভুলেনি তিনি। জায়গাটা আমাকে দেখাবি। মেজর জেনারেল এপি এর আর্মির ইন্টেলিজেন্স নেটওয়ার্কে আমাদের খবর বের করেছে। অবাক কাণ্ড, এর মধ্যে দুবার ফোন আজকে।
কথা ঢাকা পড়ে গেল তীব্র আওয়াজে, ধাতব কণ্ঠস্বর, যেন এক বাচ্চা ছেলের কান্না। আমরা চমকে উঠলাম। মণিপুরের বিধু আর অভয় হো হো করে হেসে উঠল।
আরে ঘাবড়াস নে, এদিকে এক পাখি রাত্রে ডাকে মাঝে মাঝে, অমঙ্গলের চিহ্ন।
বাইরে জিপের হর্নের শব্দ। মাথার টুপিটা আরো ট্রেনে বসালো মিহির। বললো,
না আর দেরি নয়, বিধু তুই কি যা বললি, অমঙ্গল ব্যাড ফ্রেন্ড চাই, পাখির গলায় বাচ্চা আর তোমার যত সব কুসংস্কার। আমি আমার ব্যাড ফ্রেন্ডই ভালোবাসি, দেখতে চাই ব্যাড না গুড, আই ডোন্ট কেয়ার অ্যান্ড মাইন্ড।
পাহাড়গুলো এখন আর দেখা যাচ্ছে না, বৃষ্টির তেজ একটু কম, রাস্তাঘাট ভিজে সপসপে নির্জন। মাঝে মাঝে ছুটে যাচ্ছে টহলদার পুলিশের গাড়ি। পাহাড়ের আবহাওয়া যেমন হয় এই রোদ এই বৃষ্টি, কিন্তু এই জল ঝড়ে শেষ দুপুরে আধার ঘুরিয়ে আসে দ্রুত। পাহাড়ের সন্ধ্যায় এমনিতেই নামে তাড়াতাড়ি, শেষ বিকেলেই নিভে আসে আলো। জানলার পর্দা সরিয়ে রাস্তার দিকে তাকানো মিহির।
ওই তো জিপটা, চালকের আসলে ঢেউ খেলানো টুপি আর কমান্ডো ড্রেসে বসে আছে। নিশ্চয় অনুপম না, চিরকাল সারপ্রাইজ দিতে পারি স্বভাব, আর এখনো গেল না সেটা।
আমরাও তাকালাম। লাইট পোস্টের নিভু নিভু আলোয় রাস্তায় আবছা অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না। কাঁচের শার্সি বেয়ে জল নামছিল গড়িয়ে গড়িয়ে। মিহির ছটফট করে উঠল।
এই বিদু সুমিত্র, তোর কি কাজ নেই, এমনিতেই হাঁটুর চাক্কা জ্যাম, তারপর আবার বাপের রোগী। আই মাস্ট সি দ্য প্লেস অ্যান্ড অনুপম দা।
অভয় কাবুই ফুট কাটলো।
আরে নিচে অনুপম দাকে একটা মেসেজ পাঠালেই হয়, এই ওয়েদার
বলতে বলতে গায়ের শালটা ভালো করে জড়ালো।
আর দুঃখ করার কিছু নেই, ওই ময়রাঙের ছবি নার্সিংহোমের নিচে বরাবর টাঙানো আছে, ওরা দেখলেই দেখা হয়ে যায়।
বিধু ড্যানির গলা নকল করে সিনেমা সেই ডায়লগ ছাড়লো।
চাই না আমার সোনার নকল চাপা, আসল চাপা পেলে। নকল ছবিতে কি আসল জায়গা স্বাদ পাওয়া যাবে?
সিগারেটে টান দিয়ে দুটো চোখ বুঝে রইল কিছুক্ষণ। ডুব দিয়েছে যেন মনের ভেতর মনে সেই 20 বছর আগেকার বিধু, ভাবুক কবি। আমরা বলতাম ফিলোসফার পাগল। হ্যাঁ পাগল তো বটেই, তা না হলে এমন জায়গায় নার্সিংহোম করে, মনে হয় 5-star হোটেল, ঝা চকচকে তিহার, মার্বেল প্যালেস। বিলের থেকে তুলে এনে বসিয়ে দিয়েছিলাম। পাহাড় অঞ্চলে পৌঁছে দিয়েছে উন্নত চিকিৎসা। এমন সময় সিস্টার এসে দাঁড়ালেন। মণিপুরের ভাষায় কি বলছিলেন বুঝলাম না। বিধু ঘড়ি দেখে উঠে দাঁড়ালো, বাইরের দিকে তাকিয়ে কণ্ঠে হতাশা নিয়ে বলল,
কত চেষ্টা করেছি রে, এখানে ডাক্তার থাকতে চায় না। প্রফেসর প্রসাদ, আই মিন শিবনাথ, ওর হাউস সার্জনকে মাঝে মাঝে হেল্প করতে পাঠায়। আজ মস্ত বড় অপারেশন, ওটি রেডি, কিন্তু এই বৃষ্টি ঝামেলা বাঁধালো।
জুনিয়র ডাক্তারের পাত্তা নেই, অপারেশনে একা করা যায় না, হেল্পিং হ্যান্ড দরকার। এই অভয় ভোজ বাগান, তুই চল একটু হেল্প করবি। প্রফেসর প্রসাদ নিশ্চয় এসে পড়বেন, এটা ও কেস, আত্মীয়। হঠাৎ লাইট নিভে গেল, চারিদিক অন্ধকার, আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না।
জ্বলে উঠল ইমার্জেন্সি লাইট। মিহির গেল কোথায়? মিহির উবে গেল নাকি? আশ্চর্য! আবার সেই পাখির গলায় বাচ্চার কান্না, আধার তীরে কেমন এক ভয়ের স্রোত। নিচে চিৎকার করে উঠল কুকুর দুটো। বিধু বলল, সুমিত্র তোর বাপের শরীর ঘরেই থাক, চল অভয় এখনই জেনারেটরের আলো জ্বলবে, ওটিতে নেমে যাই। মিহিরটা সত্যিই অদ্ভুত, এখনো খেপা, নিশ্চয়ই নিচে নেমে গেছে।
বলতে বলতে লম্বা সাত ব্যাটারি টর্চের আলো বাইরের দিকে ফেলল।
হ্যাঁ হ্যাঁ, ওই তো মনে হচ্ছে জিপটা, মিহির হাঁপাচ্ছে। আদার ফুড়ে নিচ থেকে মিহিরের কণ্ঠস্বর ভেসে এলো,
ইয়েস অনুপম দা ভবনী, কথা রেখেছো তুমি।
গাড়ির আওয়াজ শুনতে পেলাম আমরা। জিপটা মনে হলো বেরিয়ে গেল দুরন্ত গতিতে হাওয়া, হেডলাইট জ্বলছিল না। আমি বললাম, ফৌজিদের একরকমের নাইট ভিশন চশমা থাকে, রাত্রে সব দেখা যায় দিনের মতো। মাউন্টেন ডিভিশনে ছিল অনুপম দা, পরনে নিশ্চয় বুলেট প্রুফ জ্যাকেট, হাতে গ্লাভস আর চশমা। আর ঠিক তখনই হেডলাইটের আলোয় আধা সরিয়ে এসে দাঁড়ালো একটা মারুতি গাড়ি। বিধু বলল,
যাক চিন্তা নেই, শিবনাথ এসে গেছে, এখন ডিরেক্ট ছুটিতে চলে যাবে। অভয় চল আমরা এগোই।
কিন্তু আবার সেই পাখির আর্তনাদ, ধাতব কণ্ঠস্বরে কান্না, চিন্তার রেখা ফুটল বিধুর কপালে।
ভালো লাগছে না রে, আমরা এই অঞ্চলে পাখির ডাক খুব মানি, বাঘের আগে যেমন ফেরুয়ের ডাক তেমনি এই আওয়াজ বিপদ সংকেত। মিহির না গেলেই ভালো করতো, এখন ভালো ভালো ফিরে এলেই বাঁচে।
বড় শ্বাস ফেল,
লেট আস প্রে ফর হিম।
বিধুর কথায় কেমন যেন এক অস্বস্তিকর নিরবতার ঘেরাটোপ চারিদিকে। ও বড় বড় শ্বাস ফেলে হাঁপাচ্ছিল। মোহনবাগানের খেলোয়াড় অভয় সাড়া দিল,
তুই এখনো দেখি ভাবুক, হ্যাঁ অল্পতেই ঘাবড়ে যা, অনুপম দা সঙ্গে আছে, ভয় কি, চল চল অপারেশন শুরু করি। এই সুমিত্র তুই হট ব্যাগ হাঁটু আর ওই কোমরে লাগা, ব্যথা কমবে।
অপারেশন শেষ হতে হতে ছটা, বাইরে ঝোড়ো হাওয়ার তাণ্ডব, বিশ্রী ওয়েদার, আলো ফিরে এসেছে তবে টিমটিমে, রাস্তার পোস্টে আলো নেই, নিকশ কালো অন্ধকার, ঠান্ডাটা জাকিয়ে নামছে, হাড় হিমশীতে কাঁপুনি ধরছে বারবার, বাদ চমকালো, কাজ ভাঙার আওয়াজ পেলাম, আবার সেই রাত পাখির আর্তনাদ, ডোবারম্যানের চিৎকার, কেমন যেন ভয় ভয় ভাব। আমি চমকে উঠছিলাম বারবার, মিহিরের এতক্ষণে ফিরে আসার কথা, অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়েছে।
এই শালা বেতু চুপচাপ শুয়ে ওটার সঙ্গে কোথায় রে?
হঠাৎ মিহিরের গলায় স্বস্তি ফিরে পেলাম। ভিজে গেছে মিহির, বলল,
দারুণ চান্স মিস করলি রে, গেলি না, আরে অনুপম তো সঙ্গে ছিল, এরকম সুযোগ জীবনে একবারই আসে, বুঝতে পেরেছিস?
মাথার টুপিটা চেয়ারে ছুঁড়ে ফেলে বিছানায় গাড়িয়ে দিল, লেদার জ্যাকেট খুলে ফেলল, বলল,
দেরি হলো কেন জানিস, অনুপম দা ওখানেই রয়ে গেল, আমি ড্রাইভ করে জিপটা নিয়ে এলাম, সঙ্গে আর্মি কার ছিল, পথ দেখিয়ে নিয়ে এসেছে আগে আগে, মাঝখানে রাস্তা হারিয়ে একটু যা দেরি আর কি। এই বেতো লেপ কম্বল সরি উঠে বস,
বলেই বাইরের দিকে তাকালো।
আশ্চর্য তো, জিপটা গেল কোথায়? ওরা তো গেটের বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম, অনুপম দা বলে দিয়েছে এখানকার আর্মি হেডকোয়ার্টারে শিবনাথকে খবর দিতে, ওরা জিপটা নিয়ে যাবে।
বললাম, গুল মারার জায়গা পাস না, অনুপম দা তোকে নামিয়ে দিয়ে গেছে, ফুটানি অন্য জায়গায় দেখাস, অনেকদিন আর্মি ছেড়েছিস, এখন ওদের জিপ চালাতে পারিস, মেশিন গান প্লেন গান সব তোর হাতে হাতে কথা বলে, থলথলে শরীরেও ফিট, অতখানি রাস্তায় লম্বা ড্রাইভ। বাইরের দিকে তাকিয়ে আছে মিহির, কথা বলছে না, কি যেন ভাবছে।
সত্যি বিশ্বাস কর, অনুপম দা আমায় নিয়ে গিয়েছিল, ড্রাইভ করে আমি একাই ফিরলাম, কিন্তু জিপটা আশ্চর্য হাওয়া হয়ে গেল।
আমি হাসলাম, পিসি সরকার এখন নতুন ম্যাজিক দেখাচ্ছেন জানিস না, কলকাতায় বসে পৃথিবীর যে কোনো জায়গায় গাড়ি টাড়ি হাওয়া করে দিতে পারেন, ইচ্ছে করলেই নার্সিং হোমটাও। কথার উত্তর দিল না মিহির, কেমন যেন এক বোবা দৃষ্টি। শিবনাথ বিধু অভয়ে ফিরে এলো একটু পরে। বিধু বলল,
অতক্ষণ বুঝেছিস আমরা নিচে অপারেশনে ব্যস্ত ছিলাম, খুব চিন্তা হচ্ছিল তোর জন্য।
ফ্লাস্ক থেকে চা ঢেলে এক কাপ এগিয়ে দিল ব্রজবিধু।
মিহির বলল,
জিপে ফিরেছি, অনুপমরা বলেছে আর্মি হেডকোয়ার্টারে শিবনাথকে খবর দিতে।
কিন্তু জিপটা ওই রাস্তায় ছিল, গেটটার সামনে, কেন কোথায়?
শিবনাথ অবাক,
আর্মি হেডকোয়ার্টারে, কিন্তু কেন?
প্রফেসর শিবনাথ কিছুই জানত না, গাড়ি থেকে নেমে সোজা ঢুকে গিয়েছিল ওটিতে।
খুব ডিফিকাল্ট কেস,
অপারেশন করতে সময় নিয়েছে বেশি, এতক্ষণে ফুরসত পেল যেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে সব শুনল, মেজর জেনারেল এপি, ময়রাং জিপ, এসব কিছু। হাসল,
দেখো মেহের, এপি দা এখানে আসবে, আমাদের সঙ্গে দেখা হবে না, ইম্পসিবল। তোর ওই স্বভাব, কথায় কথায় গুল মারার হ্যাবিট আর গেল না। কত বছর আগে এপি দা তোকে কথা দিয়েছিল তার জন্য এখন ওর মনে আছে। দাম বাড়াচ্ছিস নিজেই না? নিশ্চয়ই কাছাকাছি এয়ারপোর্টের সময় টময় কাটিয়ে হাঁটতে হাঁটতে ফিরে এসেছিস। গুল মারামি ভালো করে মার, ধরা পড়েছে বারবার যত সব ইয়ে।
মিহির জ্বলে উঠল,
হ্যাঁ আরে অনুপম দা এসেছিল, সময় অভাব তাই নামিনি, জিপ আমি ড্রাইভ করে নিয়ে এলাম। অনুপম দা এখন এই ফরওয়ার্ড এরিয়া ভিজিটে রয়েছে, যা বলছি তা কর না, তোর তো এদিকে খুব জানাশোনা, এখনকার আর্মি হেডকোয়ার্টারে ফোন করলে সব জানতে পারবি। জিপটা ওদের নিয়ে যাবার কথা, আশ্চর্যজনক দেখতে পাচ্ছি না জিপটা, বোধ হয় নিয়ে গেছে এর মধ্যে।
শিবনাথ হো করে হেসে উঠল,
বেশ, ব্রিগেডিয়ার সিং আমার জানাশোনা, ফোনে কন্ট্যাক্ট করছি।
সোফায় হেলান দিয়ে বসে টেলিফোন ধরল, অনেকক্ষণ ধরে কি কথা যেন হচ্ছিল, ভাষাটা মনে করি ঠিক বুঝলাম না। ফোনের মাউথপিসে হাতে চেপে বলল,
না এপি দা আসেনি, কিন্তু মিহির তুই ঠিক বলছিস যে অনুপম দার সঙ্গে দেখা হয়েছিল।
অদ্ভুত গলা শিবনাথের,
আশ্চর্য, নেশা টেশা করিস নি তো? ওসব অভ্যাস আগে তো তোর ছিল না, কবে থেকে ধরলি তুই
নেশা?
খেপে গেল মিহির,
হোয়াট ডু ইউ মিন?
কথাটা কানে ঢুকছিল না যেন শিবনাথের, চোখ মুখ করুণ দেখাচ্ছিল। অভয় ব্রজবিধু বিছানায় আমার পাশে লম্বা হয়েছিল। শিবনাথ ফোনে বলল,
ইয়েস, কানেক্ট উইথ ক্যালকাটা, ফোর্ট উইলিয়াম, রেসিডেন্স অফ জেনারেল এপি।
আমার দিকে টেলিফোন এগিয়ে দিল,
বৌদির সঙ্গে তো খুব জানাশোনা, কথা বল।
আমি কথা বলতে বলতে চমকে উঠলাম,
বৌদি কি বলছেন আপনি?
না না, বিশ্বাস করতে মন চাইছে না। টেলিফোন নামিয়ে গম্ভীর হয়ে বসে রইলাম। অভয় বিধু উঠে বসল,
কি বলবো রে, সামথিং সিরিয়াস?
ঘরের আবহাওয়া কেমন যেন থামকামে, বৃষ্টিটা হঠাৎ বেড়ে উঠল, বাতাসের শব্দে বাজের সঙ্গে অদ্ভুত এক পরিবেশ, আবার সেই রাত পাখির চিৎকার। আমি বড় শ্বাস ফেললাম, হ্যাঁ অনুপম দা, বলতে বলতে কান্না পাচ্ছিল। দিন পনেরো আগে অফিসে কাজ করতে করতে বুকে একটু ব্যথা, তারপর নেই হয়ে গেছে, গলাটা ধরে এলো আমার। নিঃশব্দে ঘরে বসে আছি আমরা চারজন, সেই টেলিফোন, এপিদা, জিপ, কথা রাখতে অনুপম দার আশা, ভাবতে ভাবতে গা কাটা দিচ্ছিল। হঠাৎ লাফ দিয়ে উঠে দাঁড়ালো মিহির, অ্যাটেনশন ভঙ্গিতে ফৌজি কায়দায় স্যালুট জানালো, টুপি খুলে বলল,
অনুপম দা কথা রাখতে এসেছিল।
তারপর কাটা কাটা গলায় বলল,
ভুল মেরেছি তাই না? ওই যে রাস্তার দিকে তোরা সবাই টাকা, সেই জিপ, ফৌজি ড্রেস, মাথায় ঢেউ খেলানো টুপি, আমাদের অনুপম দা।
বলতে বলতে হাঁফাচ্ছে এক সৌজি কর্নেল। আমরা সবাই উঠে দাঁড়ালাম, হ্যাঁ সত্যি দাঁড়িয়ে আছে একটা জিপ, আপসা দেখাচ্ছে জল ঝরে রাত্রিরে। এমন সময় বিদ্যুৎ চমকালো, সেই আলোয় পরিষ্কার দেখতে পেলাম জিপটা এক ঝলক, বলে উঠলাম,
ইয়াস, ওই তো অনুপম দা।
স্টিয়ারিং ধরে বসে রয়েছে, মুখে সেই বাঁকা হাসি, আমাদের অবাক করা দৃষ্টির সামনে একটা ঘন কুয়াশার আস্তরণ সাদা মেঘের মতো ঢেকে ফেলল গাড়িটাকে, ধোয়া হয়ে পাক খেয়ে উঠে যেতে লাগলো উপরে, সেই সঙ্গে অদৃশ্য হয়ে গেল জিপ আর অনুপম দা। আমাদের কারোর মুখে কথা নেই, দাঁড়িয়ে আছি হাত ধরাধরি করে পাশাপাশি, আমাদের আঙুলগুলো কাঁপছিল। হঠাৎ আলো নিভে গেল ঝুপ করে, লোডশেডিং, চারিদিক নিস্তব্ধ, ছমছমে ভৌতিক অন্ধকার। আমাদের সকলেরই মনে একটাই কথা, অনুপম দা সত্যি এসেছিল, মিহির মিথ্যে কথা বলেনি।
এতক্ষণ ধরে শুনলেন আজকের প্রথম গল্পটি, যার নাম ইম্ফলের ফৌজি গাড়ি এবং অনুপম দা, লেখক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী এবং পড়াশোনা সেতু। প্রথম গল্প শেষ হয়ে গেল, সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্পে যাবার আগে গল্পের স্রষ্টা বা লেখক যিনি, তার নামটি বলছি সাদিয়া ইসলাম বৃষ্টি। গল্পের নাম আমরা একেবারে শেষে শুনব। আসুন তাহলে গল্পের প্রথম গল্প শুনি, তারপর শিখছি। আপনি আছেন কুয়াশায় আজি শারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2। প্রতিদিন রাত 11:30 মোবাইলে হেডফোনটা কানে লাগাই দিব। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে সে এবার। জাগতিক সবকিছুর প্রতি আকর্ষণটা একটু বেশিই থাকে এই সময়। এই বয়সে ভালো লাগতে থাকে সুর, ছন্দ আর কথা, ভালো লাগতে শুরু করে মানুষকে। পরিচিত মানুষগুলোকেও কেমন যেন একটু অন্যভাবে আবিষ্কার করতে থাকে সবাই এই বয়সটায়। রিমনের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম কিছু হয়নি। ও ভালো লেগে গিয়েছে এই নতুন অনুভূতিগুলোকে। ওর বয়সের আর 10টা ছেলেমেয়ের মতন এফএম রেডিও গুলোর মুগ্ধ শ্রোতা হয়ে গিয়েছে। একবার বসলে আর উঠতেই মন চায় না। মা বকে, বাবা বকে, পড়াশোনা কামাই যায় তাতে। তবু একদিনও কামাই করেনি রিমন রেডিওর পছন্দের শোগুলো। বিশেষ করে মেঘদার শোটা তো প্রতিদিনের একটা অংশ হয়ে গিয়েছে। কিন্তু জাদু আছে ও পাশে বসে থাকে মানুষটার কণ্ঠে। এত চমৎকার করে ও নিজে কর্মীর কথা বলতে পেরেছে বলে মনে পড়ে না রিমন। এমনিতে ওর কথা বলা হয় খুব কম, বন্ধু বিশেষ নেই ওর। তাই একলা একলা চুপচাপ ছেলে হয়ে রেডিওর ওপারের মানুষগুলোকে নিজের বন্ধু করে নিয়েছে। এক একটা এসএমএস পাঠায় সে আগ্রহ নিয়ে ওপারের মানুষগুলোকে। ওরা জবাব দেয়, হাসে, কখনো আবার জবাব দেয় না। তখন খুব রাগ হয় রিমনে, কষ্ট পায়ও অযথা। বারবার মনে হয় এমনটা হওয়ার তো কথা ছিল না। এভাবে কেন কেউ কথাটা না পড়েই হাসবে, গল্প করবে? ওকে কেউ না নাকি? তবে মেঘনার বেলা এমন কখনো হয় না। ওকে কোনো কথা লিখলেই চটপট পড়ে ফেলে। তাই রাতে মোবাইল কানে চেপে শুয়ে থাকে রিমন, আর কারো কথা না শুনলেও চুপি চুপি মেঘনার কথা শুনে অপেক্ষা করে প্রতিদিন কখন রাত নামবে, কখন সে পরিচিত কণ্ঠটা বেজে উঠবে রেডিওর ওপাশে। শুধু শুনেই থামে না রিমনের কণ্ঠটাকে, রেকর্ডও করে রাখে পরে শুনবে বলে। আর এই করতে গিয়ে বেশ বিপত্তিতে পড়তে হয়েছে ওকে। ক্লাসের সবাই কি করে যেন বুঝতে পেরেছে রিমন প্রতিদিন কিছু একটা খুব মনোযোগ দিয়ে শোনে। পরে একরকম কাড়াকাড়ি করে শুনেছে ওরা রিমনের মোবাইলের রেকর্ডগুলি। সেই থেকে মেঘনার চামচা বলে সবাই খ্যাপায় ওকে। মাঝে মাঝে বোর্ডে কেবল ওকে খ্যাপানোর জন্য রিমন প্লাস মেঘনা লিখে রাখে। লজ্জায় তখন লাল হয়ে যায় রিমন। অমনটা কেমন তারাই লেখে যারা একে অন্যকে ভালোবাসে। অবশ্য এখন ইন্টারমিডিয়েট শেষ রিমনের, আর কয়েকদিন পরে ভার্সিটির ডাক। ও কাউকে ভালোবাসতেই পারে, তাই বলে কি রেডিওর ওই মেঘনা নাকি? ওকে ভালো লাগে রিমনে, ওর কথা শুনতে বেশ লাগে, তাই বলে কি ও ভালোবাসে নাকি মেঘনাকে? নিজেই বোঝে না রিমন। খালি মাঝে মাঝে মনে ইচ্ছে হয় রেডিওর ওপাশের ওই মানুষটাকে একবার দেখতে। বারবার ভাবে ইস, না জানি মেঘনা কেমন দেখতে।
মা, তাড়াতাড়ি খাবার দাও তো।
এত তাড়াহুড়ো কিসের শুনি? সেই তো গিয়ে আবার ওই রেডিওর তার দুটো নিয়ে বসে থাকবি। কেন যে সবসময় মানুষের পরীক্ষা থাকে না বুঝি না, অন্তত পরীক্ষার সময় একটু এই রেডিওটা কম শোনে ছেলেটা।
উফ, তুমি সবসময় এমন বলো মা।
তাতে কি লাভ হয়? কিছু যে বলছি সেটা কেউ শোনে?
কে বললো আমি শুনি না? আমি শুনি তো।
আমিও শুনি, কিন্তু এত কথা শুনে লাভ কি বলতো? আর পরীক্ষা থাকলেই বা কি হতো? তোমার ছেলে পরীক্ষার সময় বা ওই রেডিও শোনা বাদ দিয়েছে কখন?
তা ঠিক।
বাবা, তুমিও মায়ের সাথে তাল মিলিয়ে কথা বলছো?
আরে না, তোর মাকে একটু পটানোর চেষ্টা করছি।
কেন, মাকে পটিয়ে কি করবে?
এই সামনের যে 3 দিনের ছুটিটা আছে ভাবছিলাম একটু ঢাকা ঘুরে আসব, ঢাকায় গিয়ে তোর ওই নচাচিদের বাসায় গিয়ে উঠব। আর ওইদিকে নাকি বেশ কয়েকটা রেডিও স্টেশনও আছে।
তুমি কি বলতে চাইছো বাবা যে আমি?
হ্যাঁ, আমার সাথে না হয় তুইও গেলি। এখন তো অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, আর এই সময় তোর ঢাকায় গেলে একটা লাভও আছে।
কি লাভ শুনি?
ওর তো ঢাকায় যেতেই হবে পরীক্ষা দিতে, এই ফাঁকে ও ওই জায়গাগুলো না হয় একটু আর দূর চিনে ফেললো, এটা লাভ না?
কিন্তু পড়াশোনা?
তিনটা দিনই তো, আমি তো বলি তুমিও চলো। ঝুমুর তো এখন হামাগুড়ি দিয়ে চলতে পারে, ওকে নিয়ে খুব বেশি ঝামেলা হবে না জার্নিতে। তুমিও না হয় একসাথেই চলো, পুরো পরিবার ঢাকায় একটা ছোটখাটো ট্রিপ দিয়ে ফেলি এই ফাঁকে।
ওখানে শুনেছি অনেক গাড়ি ঘোড়া, আমার অত বড় শহর ভালো লাগে না, আমার এই মফস্বল শহরই ভালো।
তা তোমাকে ওখানে থেকে যেতে বলেছে কে? একবার গিয়ে দেখে আসতে ক্ষতি কি, আর পরে ওখানে ভর্তি হয়ে গেলে আমাদের ছেলেকে তো ওখানেই থাকতে হবে, তাই না?
আমাদের ছেলেকে আমি একলা থাকতে দেব না ভাই।
তাহলে তো তোমাকে ওখানে থাকতে হবে, তাই বলছিলাম না হয় একটু গিয়ে দেখে আসি, যদি ভালো লাগে তাহলে তো হলোই, চাচার বাসায় একটু ঘুরে আসাও হলো, লিমনের চেনা পরিচয় থাকলো। আর একেবারেই যদি ভালো না লাগে ঢাকা শহর তাহলেও চলো, না হলে বুঝবে কি করে যে আমাদের এই মফস্বলে তুমি কত ভালো আছো।
তোমার সাথে কথা পারা যায় না বাবু।
আমার সাথেও তুমি পারো না মা।
জি না, সেটা আমি পারি, কিন্তু ইচ্ছে করে হেরে যাই, ছেলের কাছে হাঁটতেও সমস্যা নেই।
আচ্ছা আচ্ছা, সব বুঝলাম, এবার তাহলে কথা ফাইনাল করি, আমরা তাহলে একসাথে এবার ঢাকা ঘুরতে যাচ্ছি।
হ্যাঁ যাচ্ছি, কিন্তু একটা কথা দিতে হবে।
কি কথা?
তোমাকে না, রিমনকে।
আবার কি?
ওখানে গিয়ে সারাক্ষণ রেডিওর অফিসগুলোতে ছুটলে চলবে না, কাজের জায়গাগুলোতে একটু ঘুরতে হবে, তাহলেই আমি যাব।
আচ্ছা আচ্ছা, তা তো আমি যাবই।
হ্যাঁ, আর ও না গেলেও আমি ওকে জোর করে নিয়ে যাব, কি বলিস রিমন?
হ্যাঁ অবশ্যই বাবা।
বাবা ছেলে মিলে কি যে গোল ফাঁকাও তোমরা, তোমাদের চোখ চেপাটিপি দেখে ফেলেছি আমি।
উত্তেজনায় দুই চোখের পাতা এক করতে পারছে না জীবন, বারবার মনে হচ্ছে রাতটা যেন একটু বেশি বড় হয়ে গিয়েছে, এমনকি মেঘনার শোক শোনার সময়ও কয়েকবার ভাববার চেষ্টা করেছে কেমন লাগবে সামনাসামনি মেয়েটার কথা শুনলে, কেমন হবে ও চেহারা। আরো অনেকের কথা শুনেও, কিন্তু এই একজনকে দেখার জন্য বারবার ভেতরটা ছটফট করতে থাকে জীবনের। মেঘনার হাসিটা সুন্দর তো? হাসি সুন্দর না এমন মানুষকে দেখতে ভালো লাগে না জীবনে। এইসব হাবি যাবি ভাবতে ভাবতে একসময় রাতে ঘুমিয়ে পড়লো রিমন। কালকে তাড়াতাড়ি উঠতে হবে, আগে থেকে সে ভেবে রেখেছে ঢাকায় যাওয়ার আগে জমানো টাকা থেকে কিছু ছোটখাটো উপহার কিনবে সে, আর কিছু না হোক কয়েকটা চকলেট তো অবশ্যই নেবে। আর মেঘনার জন্য মেঘনার জন্য কি নেওয়া যায়? অনেক ভেবে একটা SMS পাঠিয়েছিল মেঘনাকে, কিছু উত্তর দেয়নি, কেবল হেসেছে। হাসিটা শুনে রিমনের আবার মনে হয়েছে ও ঢাকা যাওয়া উচিত, গিয়ে মেঘনাকে একবার দেখে আসা উচিত।
কি হলো, সবাই রেডি তো?
আমরা তো রেডি, কিন্তু তোমার ছেলে তো ঘর থেকে বেরোচ্ছে না।
কেন রিমন, কি হলো?
কিছু হয়নি বাবা, একটু জিনিসপত্র গোছাচ্ছিলাম।
জীবনে তো আমাদের জন্য একটা জিনিস কিনলি না, এখন রেডিওর ওপাশে কি না কি বলে তার জন্য দরদ দেখিয়ে এত সব কিনছিস, মাথা ঠিক আছে তো তোর?
এরকম বলছো কেন? এরকম সবাই করে, আমিও তো মাঝে মাঝে রেডিও শুনি, কই তখন তো তুমি কিছু বলো না।
তা তোমাকে কেন বলতে যাব? তুমি কি আর ওর মতো সারাক্ষণ কানে তার দিয়ে বসে থাকো, নাকি কারোর জন্য গিফট কিনতে যাও?
আমার গোছানো শেষ তো, আর কি বা এমন নিলাম, আমার স্কলারশিপের টাকা থেকে কয়েকটা জিনিস কিনেছি মাত্র, আর তো কিছু না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর এটা নিয়ে কোনো কথা হবে না, চল তো দেরি হয়ে যাচ্ছে।
চলো চলো।
পুরো রাস্তাটাই বসে বসে খালি কালকের দিনটার কথা ভাবল। কালকের দিন ওর জীবনের সবচেয়ে ভালো একটা দিন হতে যাচ্ছে, অবশ্য মনে মনে কেমন যেন একটু চোপসানি লাগলো নিজেকে। ও যে এতটা আশা নিয়ে যাচ্ছে রেডিওর আর্যের সাথে কথা বলতে, ওদের এত সময় কোথায়? যদি কেউ ওর কথা না শোনে, যদি কেউ ওকে চিনতে না পারে, কম কথা লিখে নিও পছন্দের মানুষগুলোকে, কিন্তু তাও যদি না কথা বলতে চায় ওরা ওর সঙ্গে, না দেখা করতে চায়। আর যাই হোক, মেঘলা নিশ্চয়ই চিনবে ওকে, মনে মনে মুচকি হেসে নিল। মেঘলা জানেও না যে কত বড় একটা সারপ্রাইজ পেতে যাচ্ছে সে পরের দিন। বিকেলের ভেতরেই ঢাকা এসে পৌঁছল রিমন। চাচার বাড়িটা বেশ বড়, খুব ভালো লাগলো রিমনের চাচার ছোট ছেলে অয়নকে। অয়ন অবশ্য চাইতে বড়, এর ভেতরে ভার্সিটিতে উঠে পড়েছে, কিন্তু ওদের ভেতরে কথাবার্তা বলতে কোনো সমস্যা হলো না। যদিও মাঝে মাঝে অয়নের কথা বোঝা যাচ্ছিল সে একটু বড়, একটু বেশি জানে, সেটা অবশ্য রিমন না দেখার ভান করে এড়িয়ে গেল।
ধুর, আজিদের সাথে আবার দেখা করা কি হলো? আমি যখন ছোট ছিলাম তখন রেডিও শুনতাম ঘন্টার পর ঘন্টা। তাই তুমি ছোটবেলা থেকে রেডিও শুনতে? আচ্ছা, তখন কোন কোন আর্যে ছিল? মেঘনা নামে কেউ কি রেডিও ভরে ছিল তখনও? হা, তখন কি ওরা ছিল নাকি? তখন ছিল রিনিতা। আহ, সে কি কণ্ঠ ছিল তার! কত আগের কথা? প্রায় এক বছর আগের। এক বছর আগে তুমি ছোট ছিলে নাকি অন ভাই? আরে ছিলাম তো, তখন তো আর ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি এখনকার মতো। ও, তাহলে তুমি আমাকে ছোট বলতে চাচ্ছ? আরে সেরকম কিছু, বললাম আগে ওরা ছিল না। আসলে আর্যেরা তো বেশি দিন ধরে থাকে না। তাই তাহলে এখন যারা আছে তারাও তো চলে যাবে, তাই না?
হ্যাঁ, তা তো যাবে।
তাহলে একবারে দেখা করেই আসি, পরে ওরা চলে গেলে তো আর দেখতে পাবো না।
পাবি না কেন? অবশ্যই পাবি।
এই যে ধর, যে বাসে করে তুই এসেছিস, হয়তো ওখানে কোনো না কোনো এক আর্যে তোর পাশেই বসেছিল। আচ্ছা, কিন্তু আমি তাও ওদের সাথে একবার দেখা করে আসতে চাই, তুমি চলো আমার সাথে।
আরে আমি কেন যাব?
আমি তো ঢাকার রাস্তাঘাট তেমন চিনি না।
আচ্ছা চল তাহলে, আমি তোকে রেডিও অফিস পর্যন্ত রেখে আসি, তুই তারপর ওখান থেকে বেরিয়ে আমাকে ফোন দিস, তখন আমি তোকে নিয়ে আসবো।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।
রেডিওর অফিসের সামনে গিয়ে এমন কিছু আমার মনে হলো না রিমনের। কি আর এমন, খালি একদিকে একটা সাইনবোর্ড ঝুলছে বলেই বাইরে থেকে বোঝা গেল। অবশ্য ভেতরে বেশ রংচঙে দেখতে সামনের গেট পেরিয়ে ভেতরে ঢুকল রিমন। তারপর পাশে তাকিয়ে দেখে অয়ন ভাই হাঁটা দিয়েছে এর ভেতরে, পাশে চায়ের দোকানে বসে পড়ল গিয়ে, আর সেদিকে না তাকিয়ে সোজা রেডিওর অফিসে ঢুকে পড়ল রিমন। বেশ কিছু লোক জটলা পাকিয়ে বসে আছে, আড্ডা মারছে বলে মনে হলো। ওদের পাশ কাটিয়ে রিসেপশনে গেল রিমন। কাকে চাই?
আমি অনেক দূর থেকে এসেছি রেডিওর আরজেদের সামনে থেকে একটু দেখব বলে।
তাই? আচ্ছা বসেন। কোন কোন আরজের সাথে দেখা করতে চান?
আরজে রক্তিম, মিথুন আর আরজে মেঘনার সাথে।
আচ্ছা, রক্তিমদার মিথুন আছেন, ওদের সাথে দেখা করানো যাবে। আর মেঘনা নামে কার কথা বললেন যেন?
আরজে মেঘনা, রাত 11:30টার সময় যে শো করে প্রতিদিন আলো অন্ধকার, সেটা।
ও আচ্ছা, আপনি রুম্মানাপুর কথা বলছেন?
না, আমি মেঘনা নামে একজনের কথা বলছি, আপনাদের এখানেই কাজ করে, একটু খোঁজ নিয়ে দেখেন না।
আমি ভালো করেই জানি এখানে কে কে আছেন।
রেগে যাবেন না প্লিজ, আমি বুঝতে পারছি আপনি সব জানেন, অবশ্যই জানেন, কিন্তু আর কাউকে যদি একটু বলতেন। আসলে আমি প্রতি রাতেই ওনার শোটা শুনি, তো সে কারণেই।
আপনি একটু ভেবে দেখেন তো অন্য কোনো রেডিওর আছে কিনা, আমাদের এখানে মেঘনা নামে কেউ নাই। আর আলো অন্ধকার, আচ্ছা দাঁড়ান, রেজান ভাই, আমাদের এখানে আলো অন্ধকার নামে কোনো শো হয় কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে না, একজন ভক্ত এসেছেন, উনি মেঘনা নামে একজনকে খুঁজছেন, সে নাকি আলো অন্ধকার নামে কোন একটা শো করে। আচ্ছা তাই নাকি, এই নামে কোনো শো এর নাম শুনেননি? কথা বললাম ভাই, এখানে এই নামে কোনো আরজি নেই, ওই আলো অন্ধকার নামে কোনো শো ও নাই। আর আমাদের ইন্ডাস্ট্রির অনেক পুরাতন একজন মানুষ রেজন ভাই, উনি বললেন এতদিন কাজ করেছেন তাও এই নামের কোনো শো এর কথা শোনেননি, এখন আর কি করতে পারি বলুন ভাই?
ও আচ্ছা আচ্ছা, ওই যে আরেকজন মেয়ের নাম বললেন,
রুমান আপু?
হ্যাঁ, উনি উনি কি আছেন? কথা বলা যাবে একটু ওনার সাথে?
হ্যাঁ, উনি একটু রেকর্ডিং এ আছেন, একটু অপেক্ষা করুন, উনি বের হয়ে যাবেন এক্ষুনি। ওই যে এসে গেছেন।
আপু কেমন আছেন?
ভালো আছি। আপনি কাকে খুঁজছেন?
আসলে আপু, মেঘনা নামে একটা মেয়েকে খুঁজছি, সেই রেডিওতেই কাজ করে, মানে আমি তাকে প্রতি রাতেই শুনি এই স্টেশন থেকে, আলো অন্ধকার নামে একটা শোতে, প্রতিদিন রাত 11:30। আপু আপনি কি এটা নিয়ে কিছু জানেন?
না তো ভাইয়া, এরকম কারো নাম তো আমি জানি না, আর এখানে ওই সময় তো আমি কথা বলি, আমি শো করি, রাত্রির বেলা যাবে, আলো অন্ধকার নামে কোনো শো তো তখন ওখানে যায় না।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, এই নেন এই উপহারটা আপনার জন্য।
আমার জন্য?
আসলে এনেছিলাম রাত 11:30 যে আপুটা কথা বলে তার জন্য, কিন্তু উনি যেহেতু নেই তাই।
আচ্ছা ধন্যবাদ আপনাকে।
আপনাদেরকেও ধন্যবাদ।
বাসায় ফিরে এলো রিবু, কিন্তু ওর মনের খটকাটা পুরোপুরি গেল না। এই নামে কেউ যদি রেডিও ভোরে শো না করেই থাকে তাহলে কার কণ্ঠ একদিন শুনে এসেছে, কার কাছে গিয়ে নিজের মনের কথা প্রতিদিন বলেও? রেডিওর মানুষগুলো কি কোনো কারণে মিথ্যে বলল, নাকি ভুল হয়েছে ওদের, নাকি ও নিজেরই ভুল? রাতের জন্য অপেক্ষা করে থাকলো রিবু, সারাদিন চিন্তায় ডুবে থাকে, কারোর সাথে কোনো কথা বলল না, এমনকি অয়নও চেষ্টা করে হাল ছেড়ে দিল। রাতে ঠিক 11:30 রেডিও টিউন করে দিল, রেডিও ভোর, আর সাথে সাথে ওর কানে এসে আছড়ে পড়ল একটা কণ্ঠ, আজ মেঘনার কণ্ঠ। রাতের অন্ধকারে বিছানায় শুয়েই বিশ্বজয় হাসি দিল রিমন, ও তাহলে ঠিক বলেছে, এই রেডিওর মানুষগুলোই ভুল। পরদিন আবারও ও গেল রেডিও ভোরে, এবার সাথে করে নিয়ে গেল রেকর্ডিং, আলো অন্ধকার শুয়ে রেকর্ডিং, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এবার রিসেপশনিস্ট মহিলা আর তেমন মধুর আচরণ করলেন না, এমন একটা মুখ করলেন যেন একটা উটকো আপদ এসে ঘাড়ে চেপেছে। তাকে নিজের মোবাইলে রেকর্ডিং শোনাল রিমন, কিন্তু সে রেকর্ডিং শুনে আরো বিরক্ত বেড়ে গেল রিসেপশনিস্টের মুখে। এক কথায় ঘাড় ধরে বের করে দেওয়া হলো রিমনকে রেডিও অফিস থেকে, অনেক বলেও রিমন বোঝাতে পারল না ওদেরকে কিছু। তাদের এক কথা রেকর্ডিংটা নাকি ফাঁকা, ওখানে কেউ কথা বলছে না, রিমন ভুল শুনছে এবং আজে বাজে কথা বলছে। নিজের কথা কোনোভাবে প্রমাণ করতে না পেরে এবার রিমনের ফোনে রেকর্ডিং শোনাল অয়নকে, আর সেই রেকর্ডিং শুনে কি কোন একটা হাসি খেলে গেল অয়নের ঠোঁটে। নিশ্চয়ই অয়ন শুনতে পেয়েছে রেকর্ডিংটা, মনে আশা বেঁধে অয়নকে জিজ্ঞেস করতে একটা প্রচন্ড হাসিতে রিমনের সব কথা উল্টে পাল্টে দিল অয়ন। অনেক কষ্টে তাকে থামিয়ে জানা গেল যে রেকর্ডিং বলতে ওখানে কিছুই নেই, খালি শো শো শব্দ। অয়নের কথা শুনে নিজের কানে হেডফোন লাগালো রিমন, আর লাগানোর সাথে সাথেই ওর মেরুদণ্ড বেয়ে একটা শিরশিরের স্রোত বয়ে গেল, কিচ্ছু নেই, কিচ্ছু শোনা যাচ্ছে না, অথচ কালকেও সঠিক রেকর্ড করেছে, আর রেকর্ডিং শুনতে শুনতে আজ রেডিওর অফিসে গিয়েছে। তাহলে রেডিওর মানুষগুলো অন্তত এই ব্যাপারে মিথ্যে বলেনি, তাহলে আর কি করা যায়? না, বিষয়টা দেখতে হচ্ছে। এতক্ষণ ধরে আমরা আজকের গল্পের প্রথম পর্ব শুনলাম, সেখানে আমরা দেখলাম রিমন নামে এক ছেলে রেডিও পাবো। আমরা যারা রেডিও ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা জানি আমাদের যারা ভক্ত রয়েছে তারা কিরকম ভক্ত হতে গণ্য ভক্ত, সেরকমই একজন রেডিও পাগল তরুণ রিমন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, মফস্বলে থাকে, তার রাত 11:30 বাজলে তার আর অন্য কোনো কথা মাথায় থাকে না, সে রেডিও খুলে বসে থাকে এবং এক মনে শুনতে থাকে। এবং তার প্রিয় আর্যের নাম হচ্ছে মেঘনা নামে তিনি, যার কণ্ঠস্বর তাকে সব ভুলিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে সে, মফস্বল থেকে মেঘনাচন উপহার কিনে নিয়ে সে হাজির হয়ে যায় সেই বিশেষ রেডিও স্টেশনে যেখানে মেঘনা আলো আধার নামে একটি শো করে রাতের বেলা। কিন্তু সেখানে তিনি রিসেপশনিস্টের কাছে গিয়ে সে রীতিমতন খুব তাকে বিফল মনোরথে ফিরতে হয়, কারণ সেই নামে কোনো আর্জি সেখানে নেই, সেই নামে কোনো আয়োজনও সেখানে বা কোনো শো সেখানে রাতের বেলা হয় না। অথচ সে যে প্রতিটি শো রেকর্ড করে নেয়, রেকর্ড করা থাকে তার কাছে, সেখানেও তাদেরকে শোনানো হলো তারা কিছুই শুনতে পেল না এবং সে নিজেও দেখলো যে সেখানে কিছুই নেই। সে খুব অবাক হয়ে গেছে, অথচ তার সঠিক মনে আছে কালকেও সে রেকর্ড করেছে, সেই রেকর্ডিং শুনতে শুনতেই সে আজ রেডিও অফিসের কাছে গিয়েছে, সামনে গিয়েছে। তাহলে ব্যাপারটা কি? তাহলে তো রেডিওর মানুষগুলো তাকে মিথ্যে বলেনি। আসল ঘটনা কি? আসুন তাহলে আমরা দ্বিতীয় পর্বে চলে যাই, সেখান থেকে দেখি আমরা জানতে পারি কিনা কিছু। আপনি শুনছেন কুয়াশা, চলছে এবিসি রেডিও 89.2 তে, আর সঙ্গে আছে শনি। আর এখন শুনবেন দ্বিতীয় পর্ব। সিদ্ধান্ত নিলয় এবার সে দিনের বেলা যাবে না, রেডিও ভোরের অফিসটা তো ও চেনেই, ঠিক সয়ে সময়ে গিয়ে অফিসে ঢুকবে অল। তখন নিশ্চয় অফিসের ভেতরে থাকবে মেঘনা নামে মেয়েটা, আর তখন তার কোথাও যেতে পারবে না। সব ভেবে চিনতে অবশেষে রাত 10টার দিকে সবাই যখন যার যার বিছানায় চলে গিয়েছে ঘুমোতে, তখন অনেক চুপি চুপি বেরিয়ে পড়ল। আজ ও এই রহস্যের সমাধান করেই ছাড়বে, কিন্তু রাস্তায় এসে বাঁধলো বিপত্তি। বাসের দেখা পাওয়া মুশকিল, কাউন্টারে গিয়ে একেবারে লাস্ট ট্রিপে উঠে বসল অয়ন। হোক না শেষ ট্রিপ, না হয় রাতটা ওখানে কাটাবে, কিংবা সিএনজি করে বাসায় ফিরে আসবে, রেডিওর অফিসের একেবারে সামনে নামিয়ে দেয় বাস করে। যাত্রী খুব একটা বেশি ছিল না, কিন্তু তবু চারপাশে কেমন যেন অনেকগুলো কণ্ঠ শুনতে পেল, কেন যেন বলা বলি করছে একে অন্যের ভেতরে, ও আসছে ও আসছে।
কেউ আছেন? হ্যালো, কেউ আছেন?
জি, কোন কারে চাইতেছেন?
আসলে এখন এই রেডিওতে একটা শো হয় না, সেটাতে আমি যাব।
ও আচ্ছা, তো অতিথি নাকি? চলেন আমি দিয়ে আসতেছি।
কিন্তু এই দরজাটা?
চিন্তা করেন না, এই দিকে কেউ আসে না, আপনি আসেন আমার পেছন পেছন।
আরে আপনি এটা কোন দরজা দিয়ে ঢুকছেন? রেডিওর অফিস তো ওইদিকে।
সেইটা তো কেবল দিনের বেলায়, রাতের বেলায় এই অনুষ্ঠান হয় এদিক থেকে।
আচ্ছা আচ্ছা, এত আলো কেন?
আপনি চাইলে আমি বন্ধ করে দিতে পারি।
না না ঠিক আছে, আসলে আলোটাকে ঠিক ভালো মনে হচ্ছে না।
চিন্তা করেন না ভাইজান, আপনি আর যে মেঘনার কাছে যাইবার চাইছেন না, আর যে মেঘনার কাছে নিয়ে যাইতেছি আপনারে।
আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু
এই তো আয়সা গেছি আমরা।
কি ব্যাপার?
কি ব্যাপার?
এইখানে আগুন জ্বলছে কেন? আর এইসব কি? আমি আমি কিছুই বুঝতে পারছি না।
বুঝতে হবে না, আপনি খালি আমি যা বলি সেইটা করেন।
মানে এইসব কি বলছেন আপনি? আমি বের হবো এখান থেকে, আমি বের হবো।
বের হইতে চাইলে তো আর বের হন যায় না, নানান রকম অসুবিধা আছে সেইটার, আর একটুখানি সময় তারপর তো।
আমি আমি বের হবো, আমাকে বের হতে দিন।
কেন ভাই জান, আর যে মেঘনারে দেখবা না, দেখবা না?
না না না, আমি দেখতে চাই না, আমি এখান থেকে যাব।
কোথায় যাবে?
কে কে কথা বললো?
আমি আমি আর যে মেঘনা।
আপনি কোথায়? আপনি কোথায়?
এই তো তোমার সামনেই আছি আমি।
কিন্তু আপনি অন্ধকারের ওই পাশে কেন? এদিকে আসুন
না, আজকের কনসেপ্ট এটাই থাকুক, একজন আলোতে থাকবে একজন অন্ধকারে।
কিন্তু আপনি এইখানে কেন? রেডিও অফিস তো ওখানে।
কিভাবে যাব বলো? ওরা যে আমাকে ওখানে থাকতে দিল না, বসতে দিল না ওখানে। আমার খুব ইচ্ছা ছিল জানো, খুব ইচ্ছা ছিল আমি আর্জে হব,
ইচ্ছে ছিল তাতে কি হয়েছে? ইচ্ছে অনেকেরই থাকে, আপনারও ছিল, সেটা তো পূরণ হয়েছে নাকি?
পূরণ হয়েছে কই, কিভাবে?
কিভাবে মানে? আপনার সো এত মানুষ শুনে, এত মানুষ আপনার সাথে কথা বলে, আপনার কতজন ভক্ত?
তাই নাকি? তুমিও বুঝি আসবার মতন আমার সো শোনো, আমার ভক্ত?
হ্যাঁ শুনি, হ্যাঁ আমি আপনার ভক্ত। তো
ভক্তরা কি করে বলো তো?
কি করে?
ওরা যার ভক্ত তার কথা মেনে চলে, তাকে ভালোবাসে, পূজা করে, সব সময় মনে মনে ভাবে, তাকে উপহার দেয়। আর
আর
আর দরকার পড়লে তাকে খুশি করতে নিজেকে উৎসর্গ করে।
উৎসর্গ মানে?
হ্যাঁ উৎসর্গ, যাকে আবার আরেকভাবে বলতে গেলে বলা যায় বলি।
বলি মানে?
হ্যাঁ বলি।
আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে, আপনি সুস্থ নেই।
তাই নাকি?
আমি আমি এখানে থাকবো না।
ইচ্ছে হলে যাও যদি যেতে পারো।
আমার ইচ্ছে আছে, আমি 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 যাচ্ছি।
মেঘধুলের গরম ফুসকা পড়ে যাওয়া আলোকিত জায়গাটা থেকে দৌড়ে বেরিয়ে পড়তে চেষ্টা করলো রিমোট, কিন্তু কিছুতেই লাভ হলো না। সে রাস্তাটা খুঁজে পাওয়া গেল না। যেদিক দিয়ে এখানটা ঢুকেছিল সেটা ছিল হেঁটে 8-10 মিনিটের রাস্তা, কিন্তু প্রায় 8 ঘন্টা দৌড়েও সে দরজার খোঁজ পেল না রিমোট। কি হচ্ছে এসব? কে এই মেঘনা? ওর উপর কিসের এত খুব মেঘনা যে রিমোনকে বলে দিতে চাচ্ছে সে? তাকে মজা করছে? এই মজার ঘটনা কি রেডিওতে প্রচার করবার জন্য রেকর্ড করছে ওরা, নাকি এ সব সত্যি? এদিক ওদিক দেখে কোনো রাস্তা না পেয়ে মেঘনার কাছে আবার ফিরে যাবে বলে ভাবল রিমোট। ওকে বোঝাতে হবে, মেঘনার সাথে ঠান্ডা মাথায় কথা বলতে হবে, নিশ্চয় কোনো একটা ব্যাপার আছে। তাহলে এত কিছু কিভাবে? তা থেকে মেঘনার কাছে জানতে চাওয়া ভালো। মন ঠিক করে পেছনে ঘুরল রিমোট, আর সাথে সাথে একটা হার্টবিট মিস হলো ওর। ও ঠিক আগের জায়গাটাতেই আছে, এক চুলও নড়েনি। ঠিক যেই জায়গা থেকে হাঁটা শুরু করেছিল দরজাকে উদ্দেশ্য করে সেখানে আটকে আছে। অবস্থা মানে অবস্থানের এতটুকু এদিক ওদিক হয়নি, তবে ঘরের সব জিনিস একই রকম নেই। মেঘনা তার আগের জায়গায় নেই, সে ঠিক রিমোনের ঘাড়ের কাছে দাঁড়িয়েছিল। এবার উল্টো ঘুরতে সরাসরি তাই মেঘনার মুখোমুখি হলো রিমোন। অসম্ভব কালচে একটা চোখ, চোখের ভেতরে কোনো ভাষা নেই, কোনো মায়া নেই, কোনো ছন্দ নেই, যেন অন্য কোনো জগৎ থেকে উঠে এসেছে ওটা। নিজের সামনে দাঁড়ানো মানুষটার চোখে চোখকে রিমোনের নিজেরই বিশ্বাস করতে ইচ্ছে হলো না। এই চোখটি মানুষের হয় নাকি? একটা হাত মেঘনা ওর বাহুতে রাখল, ভীষণ শীতল একটা হাত। গায়ে লাগার সাথে সাথে যেন একটা আতঙ্ক খেলা করে গেল রিমোনের শরীরে, মূর্ছা গেল।
আমি কোথায়? আমি স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর একটা স্বপ্ন।
তুমি কোনো স্বপ্ন দেখনি, কোনো ভুল হয়নি তোমার, সব তাহলে ঠিক ঠিক মনে আছে তোমার। তাহলে আরো কিছু কথা শোনার জন্য প্রস্তুত হও।
কে কে আপনি? আমাকে আমাকে কেন এত নির্যাতন করছেন মানসিক ভাবে?
নির্যাতন করছি? বলি দেওয়ার আগে কোনো প্রাণীকে নির্যাতন করি না আমি, না মানুষ না অন্য কিছু। আজ পর্যন্ত অবশ্য মানুষ ছাড়া আর কাউকে বলি দেওয়া হয়নি আমার। মানুষ, বোকা মানুষ, আমার মতনই বোকা।
আপনি কে বলুন তো? আপনি এমন করছেন কেন? এইসব কিছুতেই সত্যি হতে পারে না।
তা হবে না কেন? এইসবটাই সত্যি, সেটা যত দ্রুত মেনে নেবে তত দ্রুতই আমি তোমাকে মুক্তি দেব।
মুক্তি? কিসের মুক্তি? আমি কোনো মুক্তি চাই না।
না চাইলে তো হবে না, তোমাকে যে মুক্তি পেতেই হবে না হলে আমি মুক্ত হব কিভাবে এই নরকের যন্ত্রণা থেকে?
কিন্তু আমি তো কোনো দোষ করিনি, আমি কেবল আপনার কণ্ঠ রেডিওতে শুনতাম, ভালোবাসতাম, আর তাই এখানে ছুটে আসলাম।
ভালো তো আমিও বাসতাম আর্যদের কথা শুনতে, ওদের কথা রাত ভর শুনতাম, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম।
কেন এখন কেন শোনেন না? আপনি কে? আমাকে আটকে রেখে আপনার কি লাভ?
পুরোটা শোনার মতন সময় কি তোমার আছে? একটু অপেক্ষা করো, আমার কাছে ঘড়ি নেই, বাবাকে জিজ্ঞেস করতে হবে। বাবা, বাবা!
হ্যাঁ বল মা, কি হয়েছে, কোনো দরকার?
বাবা কয়টা বাজে বলো তো?
সোয়া বারোটা বাজে। কেন, আজকেও কি তুই শো করবি নাকি?
ওটা কি কখনো বন্ধ করেছি বাবা? কিন্তু আজ ভাবছি আর কথা বলবো না, বলে কি লাভ বলো? এই তো আমার শেষ শিকার তো আমার সামনে, আবার কাউকে ডেকে আনার তো দরকার নেই আমার, তাহলে কথা কেন বলবো?
আচ্ছা যা ভালো বুঝিস কর, কিন্তু খুব তাড়াতাড়ি করবি, মনে থাকে যেন। তিনটের পরে কিন্তু আর কোনো লাভ হবে না এসব করে, যত দ্রুত পারিস কাজ শেষ করে ফেল। কতদিন এভাবে ছায়া হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস তুই, আমার আর সহ্য হচ্ছে না।
আর বেশি দেরি নেই বাবা, কয়েকটা ঘন্টা মাত্র। কিন্তু বাবা আমি ঠিক হয়ে যাব তো, কোনো সমস্যা হবে না তো আবার?
না মা, আমি সব ঠিক করে রেখেছি, কোনো চিন্তা করিস না, ঠিক আবার আগের মতো হয়ে যাবি তুই। শয়তানের উপাসকদের সাথে এমনি হাত মিলাইনি আমি, তোকে বাঁচাতে আমার সব চেষ্টা। দেবদূত কথা রাখতে না পারে, কিন্তু শয়তানের উপাসকেরা কথা বললে সেটা রাখে। তুই চিন্তা করিস না, কেবল একটু তাড়াতাড়ি কর।
কি হচ্ছে এখানে? শয়তানের উপাসক মানে ওই লোকটা আপনার বাবা? এসব কি হচ্ছে? আমি বাসায় যেতে চাই।
বাসায় তো যাবেই, কিন্তু তার আগে একটা গল্প শুনতে হবে তোমাকে। আমি কাউকে সত্যি কথাটা না জানিয়ে মারি না, সবাইকে আমার সত্যিটুকুন জেনে নিতে হয় আগে।
সত্যি? কিসের সত্যি? আপনার সবটাই মিথ্যে, আগা গোড়া মিথ্যে। এই যে রেডিওতে আপনার কথা বলা, এই যে আপনার সব শ্রোতা, এই যে আপনার এত মিষ্টি ব্যবহার, সব কিছুই মিথ্যে, আপনি নিজেই মিথ্যে। আপনি আবার আমাকে সত্যি কি বলবেন, কিভাবে বলবেন?
আমি মিথ্যে সেটা ঠিক, কিন্তু এই মিথ্যে হয়ে গেলাম কি করে সেটা শুনতে চাইবে না? আমি তো তোমাকে সেটা বলবো বলেই বসে আছি। এই কথাগুলো তুমি না শুনলে আমার বেঁচে উঠেও শান্তি লাগবে না, আর তাই আমার সব সত্যি আজ শোনাবো তোমাকে। আমি শুনবে?
মিথ্যে হওয়ার পেছনে সত্যিটা?
হ্যাঁ তাই।
শুনবো, কিন্তু তার আগে বলুন, আপনি কি বেঁচে আছেন নাকি?
আমি মৃত, অন্তত এখন মানুষ আমাকে তাই বলে, তবে কিছুক্ষণের ভেতরে আর এমন থাকবো না আমি। আবার জন্ম হবে আমার, আবার জন্ম হবে আমার, আমার নিজের বাবা জীবিত করে তুলবে আমাকে।
কেন, কেন মরলেন আপনি, আর কেনই বা আবার জীবিত হয়ে উঠতে চাচ্ছেন? একবার মারা গেলে তো জীবিত হওয়া যায় না।
কিন্তু আমার জন্য সব সম্ভব।
কিভাবে?
হ্যাঁ আমি তো ইচ্ছে করে মরতে চাইনি, সে আমাকে মেরে ফেলেছে, ওই ওই লোকটা।
কোন লোকটা?
বলছি, আমি সবই বলবো, একটু অপেক্ষা করো, রাত ঠিক 12:30টার সময় সব কথা বলতে শুরু করবো আমি। তুমি আমার শেষ শিকার, তাই তোমাকে মারার আগে জাদু মন্ত্রগুলো আবার পড়তে হবে আমাকে, আর তারপর তারপর আসবে সেই সময় যখন মারা পড়বে তুমি, আর বেঁচে উঠবো আমার এই আমি, আমি, আমি মেঘনা।
চেয়ারের সাথে আটকে রাখা হয়েছে রিমোটকে। অদ্ভুত ব্যাপার হলো, কোনো দড়ি বা কোনো কিছু নেই, এমনিতে হাওয়ার সাথে যেন আটকে আছে রিমোট। কিভাবে করেছে এটা মেঘনা? ওকে মানসিক রোগী নাকি সত্যি সত্যি ও যা বলছে তাই? এই যে কোনো রকম দড়ি ছাড়া চেয়ারের সাথে আটকে রাখা হয়েছে, এটা কি কোনো ধরনের চাল? বুঝে উঠতে পারছে না রিমোট। ওর মনের ভিতরে ভয়ঙ্কর দামামা বাজছে বটে, তবে সেটাকে ছাপিয়ে কৌতূহলী মারছে। জানতে ইচ্ছে করছে মেঘনা কিভাবে রাতের বেলায় শো করত, ওই সময় ঠিক ঠিক শ্রীমন কিভাবে শুনতে পেত শোগুলো। এই সবকিছু কি মায়া নাকি সেরকম কিছুই না, পুরোটাই শয়তানি কোনো শক্তির কাণ্ড কারখানা? মনের ভিতরে এত সব প্রশ্ন গুড়গুড় করে উঠলেও এখন কিছুই করার নেই বলে। মেঘনা ধ্যানে বসে আছে, বসে আছি না বললে অবশ্য বলা ভালো। সে ভাসছে আক্ষরিক অর্থে সবকিছুকে জীবনের কেমন যেন আজকুবি মনে হচ্ছে। একটা মানুষ কিভাবে বাতাসের উপর ভাসতে পারে, কিভাবে এসব হয়? সত্যি কি মেঘদু ভূত বেঁচে নেই নাকি মজা করছে? মাঝে মাঝে চারপাশে উঁকি দিয়ে করে লুকোনো ক্যামেরা আছে কিনা সেটাও দেখার চেষ্টা করল রিমন। না, সেরকম তো কিছু চোখে পড়লো না। তার মানে এখানে এটা কোনো সাজানো নাটক হচ্ছে না? কিন্তু এরা যদি সত্যি বলে থাকে আর ওকে মারার প্ল্যান করে থাকে, তাহলে কি ওর এখান থেকে পালানোর চেষ্টা করা উচিত না? এই যে আর বসে থাকাটা কি মোটেই ঠিক কাজ হচ্ছে? বুঝতে পারে না রিমন। অবশ্য বসে না থেকেই বা কি করবে, একটা চাক্ষুষ কিছু দিয়ে বেঁধে রাখলে না হয় সেটা খোলার চেষ্টা করা যেত, কিন্তু এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। কি খুলবেও, একটু আগেও তো জায়গাটার ভেতর থেকে পালানোর চেষ্টা করব, কিন্তু দরজাই খুঁজে পেল না। যে জায়গার কোনো দরজাই খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখান থেকে বেরোবেই বা কিভাবে? আর কিছু করার মতো না পেয়ে তাই অপেক্ষা করতে লাগলো ও মেঘনার ধ্যান ভাঙার। একটা সময় মনে হলো ঘড়িটা বুঝি আর চলছেই না, সময় বুঝি আটকে গেছে। আর ঠিক সেই সময় খুলে গেল মেঘনার চোখ। দ্বিতীয় পর্ব আমি দেখলাম যে খুব মন খারাপ করে, খুব অবাক হয়ে, খুব অদ্ভুত চিন্তা মাথায় নিয়ে ফিরে এলো রিমন। কিন্তু তার বোনকে সে কোনোভাবেই মানাতে পারলো না যে মেঘনা নামে কোনো আর্জি সেখানে নেই যার শো সে প্রতি রাতে শোনে। তাই সে ঠিক করলো এবার দিনের বেলায় না, এবার রাতের অন্ধকারে যাবে সে সেই রেডিও স্টেশন, এবং গিয়ে পৌঁছলো এবং সে মেঘনার দেখা পেল। যে মেঘনার দেখা সে পেল, আসলে কি সে আর্য মেঘনা? এবং দেখা গেল সে একটা ফাঁদে আটকে গেছে এবং সেটা মেঘনারই ফাঁদ। মেঘনা কি আসলেই জীবিত? মেঘনা কি আসলেই আর্যি ছিল? কি হয়েছিল মেঘনার সঙ্গে? সেই প্রশ্ন যেমন রিমনের কাছে, রিমনকে যেভাবে আটকে ফেলা হয়েছে এবং বলা হচ্ছে রিমন তার শেষ শিকার, তারপরে সে আবারও বেঁচে উঠবে, তাহলে কি মেঘনা মৃত? আসলে কি মেঘনা মৃত? আমরা শেষটা শুনবো, শেষটা পরিষ্কার হবে, স্বচ্ছ হবে, রহস্য সব কেটে যাবে আমরা তৃতীয় পর্ব শুরুবার পর, অর্থাৎ শেষ পর্বের পর। আসুন তাহলে তৃতীয় পর্ব শুনি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, সঙ্গে আছি শারমিন। তৃতীয় পর্ব শুনে রাখুন।
আমি খুব সাধারণ একটা মেয়ে ছিলাম। এই যে আজ তুমি আমাকে যেভাবে দেখছো, এমন কখনো ছিলাম না আমি। খুব স্বাভাবিক ছিলাম, সবাইকে ভালোবাসতাম, সবার সাথে হাসি খুশি থাকার চেষ্টা করতাম। অবশ্য আমাদের ছোট সংসারটাতে খুব যে সুখ ছিল তা না। বাবা ছিলেন পাগল মানুষ, আট দশটা মানুষের মতন স্বাভাবিক না হলে মানুষ তাকে পাগল বলে। বাবাও ছিল সেই পাগলদের ভেতর একজন। বাবার অবশ্য কোনো সমস্যা ছিল না, বাবাকে সবাই পাগল বললেও বাবা কিন্তু পাগল ছিল না। তিনি ছিলেন তান্ত্রিক, শয়তান সাধক। অবশ্য সেই সময় আমি নিজেও বাবাকে পাগল বলেছি, অনেক হাসাহাসি করেছি বাবাকে নিয়ে। বাবা কিচ্ছু বলেনি, একটুও রাগ করেনি। একদিন সকালে কেবল ঘুম থেকে উঠে দেখলাম বাবা চলে গেছে, হয়তো একেবারের মতনই, অনেক দূরে। আমাদের কারোর কাছে আসলে বাবার প্রয়োজন খুব একটা ছিল না, তাই খোঁজটাও করা হয়নি ঠিক মতো। মা অবশ্য মনে মনে কষ্ট পেয়েছিল। আমরা দুই বোন ছিলাম, আমি আর রীতি। খুব ভালোবাসত রীতি আমাকে, আরেকজন মানুষকেও খুব ভালোবাসত, মানুষটার নাম ছিল সোহেল। আমি খুব চাইতাম এই দুজন অন্তত সুখী হোক, আমাদের পরিবারের কেউ একজন অন্তত সুখী হয়ে বেঁচে থাকুক।
থামলেন কেন? রীতি কি সুখী হয়নি?
হয়েছিল, তবে বিয়ের কথা ওঠার আগ পর্যন্ত। রীতিকে খুব ভালোবাসত সোহেল, অন্তত আমরা সেটাই জানতাম। কিন্তু সোহেলের পরিবার রীতিকে নিতে চাইল না। আমাদের বাবার সম্পর্কে তারা জেনে গিয়েছিল,
আর আমাদের পরিবারের অবস্থা তো খুব বেশি ভালো ছিল না কখনো, আর তাই খুব দ্রুত সব সাজানো গোছানো স্বপ্ন ভেঙে গেল। সোহেলের বাবা মা এক কথায় রীতিকে না করে দিলেন। সোহেল বাবা মায়ের বাধ্য ছেলে, ঠিক তাদের কথায় এতদিন রীতিকে দেয়া আসা কথাটা সে ভেঙে ফেললো, রীতির সাথে যোগাযোগ বন্ধ করে দিল। এরপর আর সোহেল কোনোদিন যোগাযোগ করেনি রীতির সাথে। রীতি অনেক চেষ্টা করেছে, রীতির কষ্ট দেখে আমরা অনেক চেষ্টা করেছি। আমাদের পরিবারের আয় যে এমন কিছু ছিল তা না, কোনো রকমে খেয়ে পড়ে চলে যেত। এমন একটা পরিবারের জন্য ভালোবাসা নিয়ে সব সময় আবেগ দেখানো তো খুব আবেক্ষেতা। তাই কয়েকদিন যেতে না যেতেই রীতির এই কষ্টের কথা ভুলে গেলাম আমরা। মাঝে মাঝে রীতির ফোপানি দেখে শুনে মনে পড়ে যেত, তবে তেমন একটা পাত্তা দিনই ওগুলোতে। তারপর আর কি, ভেবেছিলাম রীতি একটা সময় গিয়ে সব ভুলে যাবে, কিন্তু না, ও ভোলেনি কিছুই। এই ঘটনার 3 মাস পর আমার বোনটা আত্মহত্যা করে, আর ওর এই ঘটনার পর বিছানায় পড়ে যায় মা। তখন পুরো বাড়িতে আমি একা, বাবা নেই, মা বিছানায়, বোন মারা গিয়েছে। আমি তখন মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেছি, বাসায় খাবার নেই, টাকা নেই হাতে, কি করব কিছু বুঝতে পারছিলাম না। রেডিও শুনতাম তখন খুব, আরজিদের কথা শুনে নিজের মন হালকা করতাম, আর তার সাথে গানের মতো মোক্ষম ওষুধও তো ছিল। তো ওইখানে একদিন রেডিও ভোরের নতুন আরজে নেওয়ার কথাটা শুনতে পাই আমি। খুব উৎসাহ নিয়ে আবেদন করি, আমার খুব দরকার ছিল চাকরিটা। আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ হলেও আমরা ভালো বংশের ছিলাম, সবসময় সংস্কৃতি মনা ছিলেন আমার পরিবারের মানুষরা, তাই ওরকম পরিবেশে থেকেও রেডিওতে কাজ করার চিন্তাটা খারাপ লাগেনি আমার, আর অসম্ভবও মনে হয়নি।
তাই শেষমেশ রেডিওতে যোগ দিলেন আপনি?
হ্যাঁ, যোগ দিলাম। আর খুব মজার ব্যাপার কি জানো, ওরা সাথে সাথেই আমাকে নিয়ে নিল, যেন আমার জন্যই অপেক্ষা করছিল ওরা। মাসে 15,000 টাকা মাইনে, আর আমার এর চাইতে বেশি কিছু দরকার ছিল না। কেবল চিন্তা ছিল মা যদি বাসায় একা থাকে তাহলে তাকে কে দেখবে, এটা নিয়ে। কিন্তু সেই চিন্তার অবসান ঘটল আমি রেডিওতে জয়েন করার 2 দিন পরে।
কিভাবে?
মা মারা গেলেন। একেবারে হুটপুরে, কোনো অসুখ নেই, কিছু নেই, কেবল একটা পাশ অবশ্যই বিছানায় পড়েছিল মা। সকালবেলায় অফিসে যাওয়ার আগে একবার করে মায়ের খোঁজ নিয়ে দিতাম, মাকে খাইয়ে দিতাম। ওই দিন আর খাওয়ানো হলো না মাকে আমার। আমি ওই অবস্থাতেই অফিসে গেলাম, ছুটি নিলাম, তারপর বাসায় এসে মায়ের কবর দেওয়ার ব্যবস্থা করলাম। অদ্ভুত ব্যাপার হলো, আমার কিন্তু এতটুকু কান্না পাইনি পুরো ব্যাপারটাতে, একটু অস্থির হইনি আমি। আমার মা মারা গেলেন অথচ আমার চোখে পানি নেই, আশেপাশের মানুষ বলতে লাগলো মেয়ের চোখে পানি নেই, তো থাকবেই বা কি করে, মেয়ে তো আর ডাক্তার মেয়ে না, শয়তান তান্ত্রিকের মেয়ে। ওই কথাটা কানে যাওয়ার পরপরই আমার বাবার কথা মনে পড়ল। বাবাকে কি একবার জানানো উচিত ছিল আমার, অন্তত মায়ের মৃত্যুর খবরটা? কিন্তু তাকে তখন আর কোথায় খুঁজে পাবো? তাই আমি মায়ের কবর দিলাম, আর একলা একলা ওই বাড়িটায় থাকতে আরম্ভ করলাম।
একা?
হ্যাঁ, বাবা নেই, মা নেই, বোন নেই, আর কে থাকবে আমার সাথে? আমি কেবল ওই 3 ঘরের বাড়িতেই না, পুরো পৃথিবীতেই একলা হয়ে গিয়েছিলাম। আর সেই সাথে একটা উটকো আপদ এসে জুটেছিল আমার অফিসে।
কি আপদ?
অফিস থেকে বাসায় ফিরে আসার সময়, বাসা থেকে অফিসে যাওয়ার সময় বারবার লক্ষ্য করতাম একজন মানুষ আমাকে ফলো করছে। আমি তেমন একটা পাত্তা দিইনি, দিয়ে কি লাভ বলো? একটা মেয়ে একলা একলা বেঁচে থাকার লড়াই করছে, তার এতদিকে নজর দেওয়ার সময় কোথায়? কিন্তু নজর দিতে বাধ্য হলাম একদিন,
যখন সেই লোকটা আমার হাঁটার রাস্তাটা আগলে ধরল। আমি জানতে চাইলাম যে কি চায় আমার কাছে। কোনো কথা না বলে একটু হাসল লোকটা। কেমন যেন একটা মায়া ছিল ওই হাসিতে। আমি আর বিরক্ত হতে পারলাম না, রাগ করতে পারলাম না ওই হাসি দেখে। রোজ আসা যাওয়ার পথে অনেকদিন ধরেই আমাদের চোখাচোখি হতে লাগলো, সেই সাথে হাসাহাসি। একসময় আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেললাম। সিদ্ধান্ত নিলাম আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। ও আমাকে আর একলা রাখতে চাচ্ছিল না, কোনোভাবেই না।
এরপর কি তাহলে বিয়ে করে ফেললেন আপনারা?
না, সেই সুযোগ পাইনি আমি। কতদিন আর হবে, এই ধরো 6 মাসের মতন। হঠাৎ করেই ওর চেহারা কেমন পাল্টে গেল, কেমন যেন রেগে কথা বলতে শুরু করলো আমার সাথে। একদিন তো শয়তানের মেয়ে বলে গালও দিল। যদি ও জানতো আমার সব কথা, তবু দিনে দিনে আরো বাজে ব্যবহার করতে শুরু করলো আমার সাথে। একদিন সব সীমা পার করে আমাকে মারলো, তাও আবার টাকার জন্য। আমি আর মেনে নিতে পারিনি, ওর কাছ থেকে দূরে চলে যেতে চেয়েছি, অনেক দূরে। শুধু ওর কাছ থেকেই না, সবার কাছ থেকে, কিন্তু ও যেতে দেয়নি।
কিভাবে, জোর করেছিল?
হ্যাঁ, জোর করেছিল। তবে সম্পর্ক রাখতে বা আমার ভালোবাসা পাওয়ার জন্য নয়।
তাহলে?
আমি সেদিন আর সব দিনের মতন ঘড়ির কাঁটায় 6টা বাজতেই অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু সেদিনও আবার সেই প্রথম দিনের মতন আমার পথ আগলে ধরে মিষ্টি হাসি হাসলো। আমার মন আবার আলোয় ভরে গিয়েছিল এটা ভেবে যে হয়তো ও ঠিক হয়ে গিয়েছে, হয়তো আবারও আমাকে ফিরে পেতে চায়, আবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু
কিন্তু
কিন্তু কিছুই ঠিক হয়নি। আমাদের খুব পছন্দের একটা জায়গা ছিল আমাদের রেডিও অফিসের ছাদটা। ওখানে আমরা অনেক সময় কাটিয়েছি গল্প করে। ও সেদিন আমার সাথে ওখানে যেতে চাইল, আমরা গেলাম ওখানে। কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম ও আমাকে আটকে ফেলেছে। রেডিও অফিসের এই নিচের খুপড়িটা থেকে ওই ছাদের চিলে কোঠায় যাওয়ার সিঁড়ি আছে, ও আমাকে সেদিক দিয়ে নিয়ে আসলো এখানে। আর তারপর
তারপর
তারপর আমাকে ধর্ষণ করলো, একবার নয়, বারবার। মনে হচ্ছিল কোনো অসুর যেন ভর করেছে ওর উপরে। আমি চেষ্টা করেছি বাঁচার, পারিনি। এভাবে পরপর 3 দিন এই জায়গাতে, এভাবেই পরপর 3 দিন এই জায়গাটায় পড়ে থাকার পর মরে গিয়েছিলাম আমি। আসেনি এখানে আমার খোঁজ নিতে, কেউ আসেনি খোঁজ নিতে, আমার খোঁজ কেউ নেয়নি হয়তো বা। কে বা নিবে, কেউ কি খোঁজ রাখতো আমার? কিন্তু আর কেউ না বুঝতে পারলেও আমার বাবা ঠিক বুঝেছিল, আমাকে এখান থেকে মুক্তি দিতে এসেছিল বাবা। কিন্তু ততক্ষণে আমি মরে গিয়েছি, কিছুই করার ছিল না বাবার। শেষমেশ আমাকে বাঁচিয়ে তোলার একেবারে অন্যরকম একটা রাস্তা বের করলো বাবা।
কেমন রাস্তা?
শয়তানের সাথে নিজে কথা বললো বাবা। শয়তান বাবাকে বলল সে আমার জীবন ফিরিয়ে দেবে যদি এই জায়গাতেই আরো 10টা প্রাণ বলি দেয়া যায়। সেই শুরু, বাবা লেগে গেল মানুষ জোগাড় করার কাজে। কিন্তু ব্যাপারটাও তো সহজ ছিল না, মানুষ কেন এখানে আসবে? এই জায়গাটার ধারে কাছে আসতে গেল তো অন্যরা সব জেনে যাবে। তাই দিনের পর দিন আমার কঙ্কালটাকে বুকে চেপে বাবা বসে রইল এইখানটায়। আমিও সেখান থেকে যেতে পারছিলাম না, মৃত্যু হয়েছে এখানে, তাই কিভাবে যেন জায়গাটার সাথে মিশে গিয়েছিলাম। ঠিক তখন আমি কথা বললাম বাবার সাথে।
আপনি আগে কেন কথা বলেননি ওনার সাথে?
বলে কি লাভ, আবার বেঁচে উঠবো এটাই তো। আমার কেমন ঘৃণা ধরে গিয়েছিল এই পৃথিবীর উপর। কেন আমি এখানে ফিরে আসব? যেখানকার মানুষগুলো আমাকে চায় না সেখানে আমি ফিরবো কি করে? বাবা খুব চেষ্টা করছিল, তার মেয়েকে আবার বাঁচিয়ে তুলতে চাইছিল সে, কিন্তু আমি বাঁচতে চাইনি। আর তাই একদিন বাবার সাথে কথা বললাম, আমি বললাম আমি আর বাঁচতে চাই না, বাবা যেন আমাকে এখানে রেখে কোথাও চলে যায়। কিন্তু বাবা আমাকে বোঝালেন, বললেন বেঁচে উঠলে হয়তো আমি আমার হত্যাকারীর প্রতিশোধ নিতে পারি, হয়তো ওই লোকটার মুখোশটা টেনে খুলে দিতে পারবো। কিন্তু তার জন্য আমাকে বাঁচতে হবে, একটা মানুষের জন্য আমি কেন আমার জীবনটাকে শেষ করে দেব? আমি বাবার কথা শুনলাম, বেঁচে ওঠার ইচ্ছে আবার আমার মনের মধ্যে দেখা দিল। আমি বাবাকে সাহায্য করতে শুরু করলাম রেডিও শো এর মাধ্যমে।
আপনার ঘাতক ওই প্রেমিক যিনি, উনি কি তখন আগের মতোই ছিলেন?
কেবল তখন না, এই দেখো ওকে দেখো, ও এখনো ভালো আছে, খুব ভালো আছে।
আসিফ ভাই,
তুমি ওকে চেনো? এই লোকটাকে চেনো?
চিনি, ভালো করেই চিনি।
তাহলে তো জানোই যে সে ভালো আছে, আর কিছু জানার আছে বলে আমার মনে হয় না। শয়তানকে 9টা প্রাণ দিয়েছি আমি, আমার মায়াতে ঠিক ঠিক 9 জন তরুণ প্রাণ দিয়েছে এখানে এসে, শয়তান তাদের প্রাণ নিয়েছে। এবার অপেক্ষার পালা শেষ, আর একজন, আর একজন বলি দিলেই আমি আবার বেঁচে উঠব, আবার আমি স্বাভাবিক হয়ে উঠব, আর সেই একজনটা হলে তুমি।
কিন্তু
হ্যাঁ, তুমি মরবে।
কিন্তু কিন্তু
আর কোনো কথা শুনতে চাই না, আর কোনো কথা শুনতে চাই না আমি তোমার, আর কোনো কথা হবে না। এখন কেবল আমি বলবো, আমি শুনবো, সব কিছু হবো আমি, আর তারপর তারপর আবার বেঁচে উঠবো আমি, এই 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 আমি হয়ে, সত্যিকারের আমি, সত্যিকারের আমি, সত্যিকারের আমি।
খাড়ির পাশ দিয়ে চিকন একটা ঘাম গড়াচ্ছে রিমনের। কি বলছে এসব মেঘনা নেমের এই মেয়েটা, কিংবা আত্মা তাও বলা যেতে পারে। আসিফ ভাইকে দেখানো একটু আগে মেঘনা, কিন্তু আসিফ ভাই তো সে কবেই মারা গিয়েছে। রিমনের বাসার পাশে থাকতো আসিফ, একটা টেলিকম অপারেটরের হয়ে কাজ করত, সব কিছু ঠিকঠাক চলছিল। আসিফ ভাই বাবা মা নেই বলে রিমনের মা ওকে খুব আদর করতেন, কিন্তু হঠাৎ যে কি হয়ে গেল সব কিছু উল্টে পাল্টে গেল। খুব ভালোবেসে ফেলেছিল আসিফ একটা মেয়েকে, বিয়ে করতে চেয়েছিল তাকে, কিন্তু হঠাৎ করে একদিন নাপাত্তা হয়ে গেল আসিফ। 4 দিন পর যখন ফিরে এলো তখন তাকে আর চেনা যায়নি। অবশ্য খুব দেরি হয়নি আসিফের স্বাভাবিক হতে, কিন্তু সেটা মাত্র কয়েকদিনের জন্য, আবারও হুট করে উধাও হলো আসিফ। তারপর কেবল পাওয়া গেল আসিফ ভাইয়ের লাশ। কিছু যেন তার পুরো শরীরটাকে ভেতর থেকে পিপিয়ে ফালা ফালা করে দিয়েছে। বাইরে থেকে অবশ্য দেখে বোঝার উপায় নেই যে ভিতরে কিছু হয়েছে, এমনকি শরীরের কোনো রক্তও ছিল না আসিফ ভাই। রিমনের পরিবারই মাটি দিয়েছিল আসিফকে, আর কেউ ছিল না ছেলেটা। একবার খোঁজ করার চেষ্টা করেছিল রিমন আসিফ ভাইয়ের সে ভালোবাসার মানুষটাকে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি, একদম যেন হাওয়া হয়ে গিয়েছিল সে মেয়েটা। এই মেঘনাই তাহলে আসিফ ভাই সে ভালোবাসার মানুষ, একেই মেরে ফেলেছিল আসিফ ভাই, কিন্তু কেন? আর তারপর আসিফ ভাই বা কিভাবে মরল? সত্যি কি আসিফ ভাই মরে গিয়েছে? যদি মরেই থাকে তাহলে এইমাত্র মেঘনা কি দেখালো ওকে? খুব ইচ্ছে করলো রিমনের এই ব্যাপারগুলো গিয়ে মেঘনার সাথে একটু কথা বলতে, কিন্তু মেঘনার ভেতরে যেন কোনো অসুর ভর করেছে। বেঁচে ওঠার আনন্দে সে উদ্বেলিত, আর কারো কথা শোনার মতো সময় এখন নেই তার কাছে। অগত্যা চুপ করে থাকা ছাড়া কোনো পথ পেল না রিমন, কিন্তু একটু পরেই থেমে গেল মেঘনার উল্লাস। সময় হয়ে গিয়েছে বুঝল রিমন, এবার হয়তো তার শেষ হওয়ার সময় চলে এসেছে। একটা বোটকা গন্ধ নাকে এসে লাগল, কোনো বিচিত্র গন্ধওয়ালা একজন মানুষ ঘরের ভেতরে এসে ঢুকেছে, আর সে ঘরে প্রবেশ করার সাথে সাথেই থেমে গেল মেঘনা। বাউ হয়ে তাকে সম্মান জানালো যেন, তবে পুরোটাই কেবল অন্ধকারের দিকে তাকিয়ে। অন্ধকারের ওই পাশের চেহারাটা ঠিক বুঝতে পারল না রিমন, দেখতে পারল না ওই চেহারাটাকে।
প্রভু, আপনাকে স্বাগতম।
আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট হতে চাই।
আমি আপনাকে সন্তুষ্ট করব প্রভু। এই দেখুন, এই যে একজন, ও এখন আপনার।
আমি সন্তুষ্ট হতে চাই।
অবশ্যই প্রভু, আমি কাজ শুরু করছি। ওর মুখের বাঁধনটা আগে খুলে দিচ্ছি।
না না।
কেন প্রভু?
বাঁধন খুলো না।
কিন্তু বাঁধন না খুললে ও চেঁচাবে কি করে? আপনার আনন্দ কমে যাবে, এই বলি ব্যর্থ হবে প্রভু।
না, খুলবি না।
ঠিক আছে প্রভু, আপনি যা চান তাই হবে। কিন্তু এই বলির পর, কিন্তু এই বলির পর আমি আমার জীবন ফিরে পাবো তো?
পাবি, পাবি।
তবে তাই হোক।
অপেক্ষা করছিল রিমন অনেক আগ্রহ নিয়ে। এবার হয়তো একবার তার মুখের বাঁধন খুলে যায় হবে। এবার হয়তো সে বলে দিতে পারবে মেঘনাকে যে আসিফ ভাইয়া মরে গিয়েছে। এ যা ভাবছে তাতে কোনো একটা ভুল নিশ্চয়ই আছে। ভাইয়া তাকে ভালোবাসত, সে মেঘনাকে মারতে পারে না। কিন্তু শয়তান নামে অন্ধকারে লুকিয়ে থাকা ওই জিনিসটা হয়তো সেটা বুঝে ফেলেছে, আর তাই রিমনের মুখ না খুলতে বলে দিল মেঘনাকে। কিন্তু এবার কি করবে রিমন? কিভাবে বলবে মেঘনাকে কথাগুলো? ওই তো মেঘনা এগিয়ে আসছে ওর কাছে বিশাল একটা দা নিয়ে। দিশেহারা হয়ে শেষমেশ মেঝেতে পা দিয়ে খানিকক্ষণ আঁকিবুকি করলো সে, আর কাছাকাছি এসে ওই মেঝের লেখা দেখেই থমকে গেল মেঘনা। অবাক হয়ে একবার রিমনের দিকে তাকালো, আরেকবার তাকালো অন্ধকারের দিকে, তারপর আস্তে করে খুলে দিল রিমনের মুখের বাঁধন। তবে অবশ্যই সেটা শয়তানের অলক্ষে। এমন একটা ভাব করতে লাগলো ও যেন রিমনের কাছে এসে কোনো মন্ত্র পড়ছে। রিমনের মুখের খুব কাছে চলে এলো মেঘনা। তিনটি লাইন বলার সময় পেল রিমন, আর তারপর পরই বিদ্যুৎ চমকে উঠল যেন অন্ধকারের ঘরের ভেতর। ক্রুদ্ধ চোখে অন্ধকারে থাকা কথিত শয়তানের দিকে তাকালো সে। হুট করে সে অন্ধকার পাশটা যেন আলোয় আলোকিত হয়ে উঠল। কোথায় শয়তান? ওখানে বসে আছে মেঘনার বাবা। একটু আগে দারোয়ান সে যে রিমনকে যিনি ভেতরে নিয়ে এসেছেন তিনি।
বাবা?
আমি কারো বাবা নই, আমি শয়তানের উপাসক, আমি সব চাইতে শক্তিশালী।
বাবা!
আমি কারো বাবা নই।
তুমি এমন কেন করলে বাবা? তুমি তুমি কেন এমন করলে? কেন আমাকে মিথ্যা কথা শোনালে?
আমি কারো বাবা নই। ছেড়ে দে, ছেড়ে দে বলছি।
ছেড়ে তো দেবই, কিন্তু তার আগে আমাকে বলতে হবে তুমি তুমি কেন এমন করলে। তোমার যদি শক্তি থাকে তাহলে আমার শক্তি তার চাইতে অনেক গুণ বেশি, আমার সাথে তুমি পারবে না। বলো বলো কেন তুমি এমন করলে?
আমাকে ছেড়ে দে বলছি, আমি কারো বাবা না, আমি শয়তানের উপাসক।
কেন কেন এমন করলে তুমি? কেন এমন করলে?
কেন করবো না, কেন করবো না? শয়তান আমাকে বলেছে তোকে বাঁচিয়ে তোলার পর যদি আমি নিজের হাতে মারতে পারি, তোর হৃৎপিণ্ডে ওই সোনালী চাকু বিঁধিয়ে দিতে পারি, তাহলে আমি অমর, আমি অমর হয়ে যাব, আমি হয়ে উঠব সব চাইতে বেশি শক্তির অধিকারী। তখন তখন কেউ আটকাতে পারবে না আমাকে, কেউ না।
তুমি আমাকে কেন পাঠাতে চেয়েছিলে বাবা? আমাকে মেরে নিজে অমর হওয়ার জন্য?
হ্যাঁ তাই, আমি সেটাই করতে চেয়েছিলাম, আর এখন সেটাই হবে। তুই এই ছেলেটাকে মারবি আর বেঁচে উঠবি, আর তোকে মেরে আমি অমর হব।
সেটা আমি কখনোই হতে দেব না, কখনো না।
আমি অনেক সাধনা করেছি এই পর্যন্ত আসার জন্য, পরিবার ছেড়েছি, একে একে পরিবারের সবাইকে মেরে ফেলেছি, জীবন উৎসর্গ করেছি শয়তানের জন্য, বনে জঙ্গলে কবরে দাপিয়ে বেরিয়েছি, আসিফের হাতে তোকে খুন করিয়েছি, আসিফকে মেরে ফেলেছি, আর তোর এক কথাতে হার মানবো? সেটা হবে না, কখনোই হবে না, হতে দেব না। আমি আমি সফল হবই, আমি আমি অমর হবই।
কিন্তু আমি এই ছেলেকে মরতে দেব না, ওকে মরতে দেব না আমি।
পারলে পারলে ঠেকিয়ে দেখা দেখা
জীবন, আমি দেখছি এদিকটা, তুমি বেরিয়ে যাও। আর অনেক ধন্যবাদ তোমাকে, আজ তুমি জানিয়ে দিলে আসিস না, আমার বাবার কারণে মরেছিলাম আমি। যাও তুমি, ওই যে দরজা, চলে যাও এক্ষুনি যাও।
সামনে তাকাতে একটা ছোট্ট আলোর বিন্দু চোখে পড়লো রিমনের। ওই তো ভোরের আলো দেখা যাচ্ছে, আর একটু পর হয়তো রোদ উঠে যাবে। হাত পায়ের দিকে তাকালো রিমন, তারপর উঠে দাঁড়ালো। মেঘনার কোনো বাঁধনে আটকায়নি ওকে, তার মানে ও সত্যি চাচ্ছে যে রিমন বেরিয়ে যাক, এই নরক থেকে পালিয়ে যাক। আর কিচ্ছু ভাবল না রিমন, সোজা দৌড়ে চলল, পেছনে ফিরল না। জানে ফিরলেই দেখতে পাবে প্রাণপণে আটকে রেখেছে মেঘনা ওই শয়তান তান্ত্রিককে রিমনকে বাঁচানোর জন্য, কেবল রিমনকে বাঁচানোর জন্য।
কি রে, কোথায় গিয়েছিলি এত সকাল সকাল?
আর বলো না, এত মোটা হয়ে যাচ্ছি, ভাবলাম একটু শরীর চর্চা করে আসি, বাইরে থেকে একটু হেঁটে আসি।
ভালো করেছিস, আমারও ভালো ঘুমায়নি। তোর রেডিও শোনার ভূতটা মনে হয় এবার আমার ঘরে এসে পড়েছে, সকাল সকাল রেডিও শুনতে খুব ইচ্ছা করছে। আচ্ছা, ওই যে মেঘনা নাকি কে যেন নাম, ওই আর্জে শোটা কখন হয় বলতে পারিস? তুই যখন এত করে বলছিস, আই থিঙ্ক অনেক ভালো আর্জেই হবে।
আরে না, তেমন ভালো কিছু না।
তাও বল শুনি, দেখি কেমন লাগে। ওদিন অফিসে গিয়ে তো আর মেঘনাকে খুঁজে পেলি না?
না মানে আসলে মেঘনা আর্জিং ছেড়ে দিয়েছে। ওই যে তুমি বলেছিলে না কয়দিন পর পর ওই আর্জেরা পাল্টে যায় চাকরি ছাড়ে, ওরকম আর কি, ও চলে গিয়েছে রেডিও ভোট ছেড়ে।
অরুণকে সত্যি কথাটা বলেনি রিমন আর কোনোদিন, কাউকেই বলেনি, না মেঘনার কথা না আসিফের কথা। নিজের অভিজ্ঞতাটাও নিজের ভিতরে চেপে রেখেছে সে। থাক না, কি হবে বলে, কিছু ঘটনা না হয় মানুষের জানার বাইরেই থাকুক। শেষ হয়ে গেল আজকের কুয়াশার গল্প, যার নাম অন্য জগৎ। লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেখ সাবিদ সারি এবং সামনে ছিলেন খালিদ। আর এখন জানিয়ে দেব বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। তার আগে বলতে চাইছি যে আমরা আসলে অন্য জগতের মানুষ, কিন্তু আপনারা কুয়াশায় যেমন আমার কণ্ঠস্বর শুনছেন, আমাকে চাইলে যে কোনো সময় দেখতে পারেন, যে কোনো সময় আমাকে খুঁজতে আসলে আপনাকে বলে দেবে আজ স্বামী আসলেই আছে সেই কুয়াশা করছে। ভয় পাবেন না, এবিসি রেডিওতে সেরকম ভয়ঙ্কর কিছু ঘটবে না যেরকম ভয়ঙ্কর গল্প শুনেছেন আজকের কুয়াশায় রেডিও জগৎ নিয়ে। তো যাই হোক, বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানাচ্ছি। মেঘনার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, রিমনের চরিত্রে অভিনয় করেছেন শুদ্ধ, রিমনের বাবার চরিত্রে ছিলেন মঞ্জু, রিমনের মায়ের চরিত্রে অভিনয় করেছেন দীর্ঘদিন পরে সাকিফার জানা, আর তান্ত্রিক শয়তান মেঘনার বাবা দারওয়ান সব কয়টা চরিত্রেই ছিলেন সাইফ, অয়নের চরিত্রে আবির এবং মহিলা রিসেপশনিস্টের চরিত্রে ছিলেন শেহনীলা এবং আজ রুম্মানের চরিত্রে ছিলেন রবি। জানিয়ে দিলাম আজকের কলা কুশলীদের নাম, এবার আমার বিদায় নেবার পালা। আগামী সপ্তাহে ঠিক একই সময় অর্থাৎ সোমবার রাত 11টার খবরের পরে আবারও কুয়াশার নতুন গল্পগুলো নিয়ে হাজির হচ্ছে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.